আমি তখন বাথরুমের দিকে তাকালাম। বাথরুমের দরজাটা হালকা খোলা ছিল। আমি ভালো করে লক্ষ্য করতেই আমার চোখ কপালে উঠল। আমি দেখলাম বাথরুমের সিলিং এর ওপর থেকে অনবরত গাঢ় ধোঁয়া বের হচ্ছে। আমি হামিদ আর ড্রাইভারকে ডাকলাম। ড্রাইভার বাথরুমে ঢুকে সিলিং এর উপরে টর্চ মেরে দেখল। সে বেরিয়ে এসে অবাক হয়ে বলল,
আপা, ওখানে তো কোনো তার বা ইলেকট্রিক কিছু নেই, ফাঁকা।
আমার আর বুঝতে বাকি রইল না এটা কোনো সাধারণ ঘটনা না। আমি কাঁপতে কাঁপতে মাকে ফোন করলাম। সব শুনে চিৎকার করে উঠলেন তিনি। বললেন,
তোরা এক মুহূর্ত আর ওই বাড়িতে থাকবি না। হাতের কাছে যা পাস দুই একটা কাপড় জোগাড় করে ব্যাগে ভর, আর এক্ষুনি চলে আয়।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি সিফাত আলম। আজ আবার হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আমরা অনেক সময় ভাবি আমরা তো কারো ক্ষতি করিনি, আমি তো সবার ভালোই চাই, তাহলে আমার সাথে কেন এমন হল। কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের অন্তরে শয়তান বাসা বাঁধে, অন্যের সুখ তাদের সহ্য হয় না। আর এই সহ্য না হওয়া থেকেই তারা পা বাড়ায় এমন এক অন্ধকারের পথে যেখান থেকে ফেরা বড়ই কঠিন। এই অন্ধকার পথটার নাম হচ্ছে কালো জাদু এবং মানুষের হিংসা। আজকের ঘটনাটি শেয়ার করেছেন সাজিদা আপু। ওনার জীবনের এই অধ্যায়গুলো শুনলে হয়তো আপনাদেরও মনে হবে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আর শয়তানের ধোঁকা কতটা সূক্ষ্ম হতে পারে। আমি ওনার বলা কথাগুলোই আপনাদের সামনে একটু গুছিয়ে তুলে ধরার চেষ্টা করছি। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন সাজিদা আপু, আসসালামু আলাইকুম, আমি সাজিদা বলছি ঢাকা থেকে। আজ আমি আমার জীবনের ভয়াবহ অধ্যায়গুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে চাই, কারণ আমি চাই মানুষ জানুক, বুঝুক, সতর্ক হোক। ঘটনার শুরুটা অনেক আগের। আমরা তখন আমাদের নতুন বাড়িতে শিফট করলাম। এই বাড়িতে আসার পর থেকেই আমাদের পরিবারের সাথে খুব অদ্ভুত এবং বিদ্ঘুটে সব সমস্যা শুরু হতে লাগল। প্রায়ই আমরা দেখতাম আমাদের ঘরের মেঝেতে, দরজার আশেপাশে রক্তের ছিটা। দেখে মনে হতো কেউ যেন ইচ্ছে করে রক্ত ছিটিয়ে রেখেছে। কোথা থেকে আসত এই রক্ত আমরা কিছুই বুঝতে পারতাম না। শুধু মেঝেই নয়, আমাদের ধোয়া পরিষ্কার কাপড়েও হঠাৎ হঠাৎ রক্তের দাগ পাওয়া যেত। খুব ভয় পেয়ে যেতাম, বুকের ভেতরটা কাঁপত, মনে হতো কেউ যেন কানের কাছে ফিস ফিস করছে। অদ্ভুত সব আওয়াজ, ঠিক মানুষের গলার স্বর নয়, কেমন যেন এক খসখসে অস্পষ্ট শব্দ। এরপর শুরু হলো আসল সমস্যা। আমার বড় বোনদের বিয়ের কথাবার্তা চলছিল তখন। খুব ভালো ভালো জায়গা থেকে প্রস্তাব আসত, সব ঠিকঠাক, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সব ভেঙে যেত। একবার না, বারবার এভাবে একের পর এক বাধা আসতে লাগলো আমাদের বিয়েতে। অন্যদিকে আমি তখন বয়সে বেশ ছোট, কিন্তু এই ছোট বয়স থেকেই আমি এমন এক অদ্ভুত বিষণ্ণতায় ভুগতে শুরু করলাম যাকে ডাক্তারি ভাষায় ডিপ্রেশন বলে। তখন তো ডিপ্রেশন কি জিনিস আমরা জানতাম না, বুঝতামও না যে মানসিক অবসাদ বলে কিছু থাকতে পারে। সারাদিন একা একা বসে থাকতাম, কারো সাথে কথা বলতে ইচ্ছে করত না, বুকের ভেতর একটা চাপা কষ্ট। এই কষ্ট সবসময় পাথর হয়ে বসে থাকত। শুধু মানসিক সমস্যাই নয়, আমাদের চেহারাতেও অদ্ভুত এক পরিবর্তন আসতে শুরু করল। আল্লাহ মাফ করুন, আমাদের চেহারাগুলো দিন দিন কেমন যেন ভয়ঙ্কর আর কুৎসিত হতে লাগল। আয়নার সামনে দাঁড়ালে নিজেরই নিজেকে ভয় লাগত। চোখের নিচে কালি, ফ্যাকাশে চামড়া আর অদ্ভুত এক শূন্য দৃষ্টি। পড়াশোনায় আমার খুব মন ছিল, কিন্তু এই সব কিছুর প্রভাবে আমার পড়াশোনা একেবারে গোল্লায় গেল। আমি কিছুই মনে রাখতে পারতাম না। বই নিয়ে বসলেই মাথা ঘুরত, চোখ জ্বালা করত, মনে হতো কেউ যেন আমার মাথাটা চেপে ধরে আছে। এরই মধ্যে আমি শারীরিকভাবেও ভীষণ অসুস্থ হয়ে পড়ি, এতটা অসুস্থ যে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। পরপর তিনবার আমার অপারেশন হয়। বুঝতেই পারছেন, একটার পর একটা ধাক্কা আমার পরিবারকে তছনছ করে দিচ্ছিল, কিন্তু আমরা তখনও বুঝতে পারিনি যে এগুলো সব কোনো অদৃশ্য অশুভ শক্তির কারসাজি। আমরা ভাবতাম হয়তো আমাদের ভাগ্যটাই খারাপ, কিংবা কোনো শারীরিক সমস্যা। সময় তো আর থেমে থাকে না। আমার পড়াশোনা কোনো রকমে শেষ হল, আর পড়াশোনা শেষ হওয়া মানেই তো আমাদের দেশের মেয়েদের জন্য বিয়ের পিঁড়ি। মা বাবা ভাবলেন এবার আমার বিয়েটা দিয়ে দেওয়া উচিত। অনেক খোঁজাখুঁজির পর খুব ভালো একটা সম্বন্ধ এল। ছেলে বিদেশে থাকে, সব দিক বিবেচনা করে বাবা মায়ের কাছে প্রস্তাবটা উপযুক্ত মনে হল। ওনারা রাজি হয়ে গেলেন। প্রথম কথা ছিল শুধু এঙ্গেজমেন্ট হবে, কিন্তু ছেলে যেহেতু কিছুদিনের মধ্যেই দেশের বাইরে চলে যাবে, তাই তারা প্রস্তাব দিল একেবারে কাবিন করে ফেলার। আমাদের পরিবার থেকেও কোনো আপত্তি করা হল না, খুব সাদামাটা ভাবেই আমাদের বিয়েটা পড়ানো হল। বিয়ের পর নিয়ম অনুযায়ী আমরা কিছু সদগা দিলাম, গরিবদের খাইয়ে দিলাম, কিন্তু একটা মস্ত বড় ভুল আমরা করে ফেলেছিলাম। আমাদের অতীতের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা মাথায় রেখে আমাদের উচিত ছিল আরো বেশি সতর্ক হওয়া, বাড়ি বন্ধ করা বা নিজেদের সুরক্ষার জন্য বিশেষ কোনো আমল করা, কিন্তু এসব কথা আমাদের মাথাতেই আসেনি। আমরা ভেবেছিলাম বিপদ হয়তো কেটে গেছে, নতুন জীবন শুরু হয়েছে, সবকিছু ভালো হবে, সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলছিল। আমার আজও স্পষ্ট মনে আছে টানা একুশ দিন, হ্যাঁ একদম গুনে গুনে একুশটা দিন, এই একুশটা দিন আমাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল, খুব ভালো সময় কাটিয়েছি আমরা। কিন্তু ঠিক ২২ দিনের মাথায় হঠাৎ করেই সব উল্টে গেল। কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই, হঠাৎ করে আমার স্বামীর মেজাজ বিগড়াতে শুরু করল। ওর মুড সুইং এতটাই চরম পর্যায়ে চলে গেল যে আমি হতবাক হয়ে গেলাম। মানে কাল রাতেও যে মানুষটা আমার সাথে এত ভালো ব্যবহার করল, আজ সকালেই সে আমাকে সহ্য করতে পারছে না। আমার সবকিছুতেই সে ভুল ধরছে, আমি কথা বললে বিরক্ত হচ্ছে, আমি সামনে গেলে রেগে যাচ্ছে, আমাকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যেত তার। আমার মনে হতো কেউ যেন জোর করে আমার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিচ্ছে। সে আমার সাথে কোনো যোগাযোগই রাখত না, ফোন ধরত না, মেসেজের রিপ্লাই দিত না। আমি পাগলের মতো কারণ খুঁজতাম, কি করেছি আমি, আমার অপরাধটা কি, কিন্তু কোনো উত্তর পেতাম না। দেখতে দেখতে পরিস্থিতি এতটাই খারাপ হল যে ওর বাবা মা মানে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসার সিদ্ধান্ত নিলেন একটি তারিখ ঠিক করার জন্য। কিন্তু তারা আসার আগেই সে আমাকে সরাসরি জানিয়ে দিল ডিভোর্স দিতে চায়। সে কোনোভাবেই আমার সাথে এই সম্পর্ক আর চালিয়ে নিতে রাজি না। আমি যেন আকাশ থেকে পড়লাম, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। অনেক চেষ্টা করলাম, অনেক অনুনয় বিনয় করলাম, বাবা মাও অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হল না। মাত্র দুই মাস, হ্যাঁ বিয়ের পর মাত্র দুই মাসের মাথায় আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল, আমার ডিভোর্স হয়ে গেল। এই ঘটনার পর আমি একেবারে ভেঙে পড়ি। খুব স্বাভাবিক, যে কোনো মেয়ের জীবনেই এমন ঘটনা তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। আমিও গেলাম। আমার জীবনটা যেন একটা অন্ধকার কবরে পরিণত হল। আমি প্রফেশনাল ডিগ্রি নিয়েছিলাম, খুব ভালো একটা চাকরি করছিলাম, কিন্তু এই মানসিক অবসাদের কারণে আমার চাকরিটাও চলে গেল। কাজের জায়গায় আমি মনোযোগ দিতে পারতাম না, সারাক্ষণ শুধু কাঁদতাম। আমার পাগলামি এমন পর্যায়ে পৌঁছাল যে আমি প্রায়ই একা একা গোরস্থানে গিয়ে বসে থাকতাম। মরা মানুষের কবরের পাশে বসে আমি ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম। আমার কাছে মনে হতো এই নীরব নিস্তব্ধ জায়গাটায় আমি শান্তি পাচ্ছি। বাড়িতে কারোর সাথে কথা বলতাম না, পরিবারের মানুষগুলো আমার এই অবস্থা দেখে নীরবে চোখের পানি ফেলতেন। একটা হাসি খুশি প্রাণবন্ত মেয়ে হঠাৎ করে যেন একটা জীবন্ত লাশে পরিণত হল। কিন্তু সময় বড় অদ্ভুত জিনিস, মানুষ বলে না সময় সব ক্ষতের ফুলে, কথাটা মিথ্যে নয়। আস্তে আস্তে আমি নিজেকে সামলাতে শুরু করলাম, অভ্যেস হয়ে গেল এই কষ্টটা নিয়ে বাঁচার। আমি আবার নিজেকে গোছাতে শুরু করলাম, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলাম। প্রায় এক বছর পর আমি যখন মানসিক এবং আর্থিকভাবে কিছুটা স্থিতিশীল, তখন আমার জীবনে আরো একটা প্রস্তাব আসে। এবারের প্রস্তাবটা অন্যরকম ছিল। ছেলের নাম হামিদ, আসল নামটা বলছি না। হামিদ অন্য একটা শহরের ছেলে, কিন্তু আমরা যেহেতু ছোটবেলা থেকেই ঢাকায় থাকি, তাই আমার মা বাবা ভাবলেন আমি অন্য শহরে গেলে হয়তো মানিয়ে নিতে কষ্ট হবে, তাই ওনারা প্রস্তাব দিলেন হামিদ যেন ঢাকাতে সেটেল করে। আমার চাকরি, আমার পরিচিত পরিবেশ, সবকিছু ঢাকাতেই। আমি হামিদের ভেতরেও অনেক সম্ভাবনা দেখেছিলাম, সে খুব সহজেই ঢাকাতে কিছু একটা করে নিতে পারবে। এই শর্তে আমাদের বিয়েটা হয়ে গেল, কোনো বাগদান ছাড়াই, একেবারে সরাসরি বিয়ে। বিয়ের পর আমরা উত্তরায় একটা নতুন বাড়িতে উঠলাম, খুব সুন্দর একটা আবাসিক এলাকা। বাড়িটা বেশি বড় ছিল না, একটা ছোট বেডরুম, মাঝখানে ছোট্ট একটা ডাইনিং আর একটা ওপেন কিচেন। 3.5 কাঠার ওপর এই বাড়িটা ছোট হলেও ভেতর থেকে খুব সুন্দর করে সাজানো ছিল। সামনে একটা ছোট্ট গ্যারাজও ছিল, আমরা নিচতলাতেই থাকতাম। এখানে আসার পর আমি ভাবলাম এবার হয়তো জীবনটা গুছিয়ে নেওয়া যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। এখানেও ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বিয়ের পর প্রথম 21 দিন, একদম গুনে গুনে 21 দিন। আমাদের সময়টা খুব দারুণ কাটল, আমরা খুব খুশি ছিলাম, কিন্তু 21 দিন পার হতেই আবার শুরু হল সেই অশুভ ছায়া। প্রথম দিকে ছোটখাটো জিনিস দিয়ে শুরু হল, হঠাৎ হঠাৎ আমার ঘরের দরজা নিজে থেকেই বেজে উঠত, মনে হতো কেউ বাইরে থেকে কড়া নাড়ছে। দরজা খুললে দেখি কেউ নেই, জানালার কাঁচগুলো এমনভাবে কাঁপত যেন কেউ জোরে ধাক্কা দিচ্ছে। এমন শব্দ হতো ঘরের দেয়াল থেকে, আমরা বুঝতে পারতাম না কিসের শব্দ এটা। আমি ভয় পেলে হামিদ আমাকে বোঝাত, আবার হামিদ ভয় পেলে আমি তাকে বলতাম আরে এসব কিছু না, এমনি হয়তো বাতাস। আমরা আসলে মানতে চাইতাম না যে ঘরে কিছু একটা আছে। এই অস্বীকার করার প্রবণতাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াল। এই অজানা ভয়ের কারণে আমাদের নিজেদের মধ্যে একটা খিটখিটে স্বভাব তৈরি হতে লাগল। আমরা একে অপরের ওপর বিরক্ত হতে শুরু করলাম, কথায় কথায় ঝগড়া, সামান্য ব্যাপারে তর্ক। আমি কিছু বললে সে রেগে যায়, সে কিছু বললে আমি রেগে যাই, মানে এক অদ্ভুত অস্বস্তি। এরই মধ্যে একটা খুশির খবর এলো, আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভবা। প্রায় 1 মাসের মতো হয়ে গিয়েছিল, আমি খুব খুশি ছিলাম, ভাবলাম একটা বাচ্চা এলে হয়তো আমাদের মধ্যের এই অকারণ দূরত্ব ঘুঁচে যাবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। একদিন দুপুরের কথা, আমি বাথরুমে গিয়েছি, সিঙ্কে হাত ধুচ্ছি, হঠাৎ আমার চোখ গেল কমোডের দিকে। আমি চমকে উঠলাম, আমার সারা শরীর বরফ হয়ে গেল। আমি দেখলাম পুরো কমোডটা রক্তে ভেসে যাচ্ছে, আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম, হামিদ ঘরেই ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কি কোথাও কেটে গেছে? হামিদ অবাক হয়ে বলল না তো, আমার তো কিছু হয়নি। এরপর হামিদ নিজে বাথরুমে গিয়ে চেক করল, কিন্তু ফিরে এসে ও খুব বিরক্ত হয়ে বলল আমি নাকি ভুল দেখেছি, ওখানে এক ফোঁটা রক্তও নেই। আমি বুঝতে পারলাম সেই অশুভ শক্তিটা হয়তো শুধু আমার মস্তিষ্ক নিয়ে খেলছে এবং আমাকে মানসিকভাবে দুর্বল করতে চাইছে। ওর কথা শুনে আমার ভয় বেড়ে গেল। আমি আবার বাথরুমের দরজার কাছে গেলাম, উঁকি দিয়ে দেখলাম, হ্যাঁ আমার চোখের ভুল নয়, পুরো কমোড রক্তে ভর্তি। আমি আর দাঁড়াতে পারলাম না, কাঁপতে কাঁপতে মাকে ফোন করলাম। সব খুলে বলতেই মা খুব ভয় পেয়ে গেলেন। তিনি বললেন তুমি এখনই আয়াতুল কুরসি আর 4 কুল পরে নিজের শরীরে ফুঁদাও, ঘরের চারপাশেও ফুঁদাও, ভয় পেলেই ওর আরো বেশি চেপে ধরবে। মায়ের কথা মতো আমি তাই করলাম। সুরা বাকারা চালিয়ে দিলাম, সদকা দিলাম, মনটাকে শক্ত করার চেষ্টা করলাম, ভাবলাম আল্লাহ আমাদের রক্ষা করবেন। কিন্তু পরীক্ষা তখনও বাকি ছিল। কয়েকদিন পরের কথা, সন্ধ্যা তখন প্রায় 8টা বাজে, আমি রান্নাঘরে গিয়েছি রাতের খাবার তৈরি করতে, রুটি বানাচ্ছিলাম। হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরে যাচ্ছে। এত ধোঁয়া আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কি ব্যাপার, এত ধোঁয়া কিসের? হামিদ ডাইনিং থেকে আমাকে ডাক দিয়ে বলল। আমি বললাম, আরে আমি তো রুটি বানাচ্ছি, রুটি পুড়লে একটু তো ধোঁয়া হবেই। কথাটা বলে আমি পেছনে ফিরলাম, আর পেছনে ফিরতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এটা কোনো সাধারণ রুটি পোড়ার ধোঁয়া নয়, পুরো ঘর এমন ভাবে ধোঁয়ায় আচ্ছন্ন, মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, আমি তো মোটে দুটো রুটি বানিয়েছি, আমি তো আর 50টা রুটি বানাচ্ছি না যে এত ধোঁয়া হবে। আমি তড়িঘড়ি করে চুলার আগুন নিভিয়ে দিলাম, দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে এলাম। সেখানেও একই অবস্থা, পুরো বাড়ি ধোঁয়ায় ভরে গেছে। আমি ভাবলাম কোথাও হয়তো শর্ট সার্কিট হয়েছে। আমি দৌড়ে এসির সুইচ, লাইট, ফ্যানের সুইচ সব বন্ধ করে দিলাম। আমাদের দেশের বাড়িগুলোতে শর্ট সার্কিট হলে মেইন ব্রেকার এমনিতেই অফ হয়ে যায়, কিন্তু আমি দেখলাম ব্রেকার অফ হয়নি, লাইট ফ্যান সব জ্বলছিল। তাহলে এত ধোঁয়া আসছে কোত্থেকে? আমি হামিদকে ডাকলাম, আর সাথে সাথে আমাদের ড্রাইভারকেও ডাকলাম। ড্রাইভার বাইরে ছিল, সে দৌড়ে ভেতরে এলো। আমি ড্রাইভারকে বললাম, জলদি দেখো তো তার কোথাও পুড়ে গেছে কিনা। আমি তখন বাথরুমের দিকে তাকালাম, বাথরুমের দরজাটা হালকা খোলা ছিল। আমি ভালো করে লক্ষ্য করতেই আমার চোখ কপালে উঠল। আমি দেখলাম বাথরুমের সিলিংয়ের ওপর থেকে অনবরত গাঢ় ধোঁয়া বের হচ্ছে। আমি হামিদ আর ড্রাইভারকে ডাকলাম। ড্রাইভার বাথরুমে ঢুকে সিলিং এর উপরে টর্চ মেরে দেখল। সে বেরিয়ে এসে অবাক হয়ে বলল, আপা ওখানে তো কোনো তার বা ইলেকট্রিক কিছু নেই, ফাঁকা। আমার আর বুঝতে বাকি রইল না এটা কোনো সাধারণ ঘটনা না। আমি কাঁপতে কাঁপতে মাকে ফোন করলাম, সব শুনে চিৎকার করে উঠলেন তিনি। বললেন,
তোরা এক মুহূর্ত আর ওই বাড়িতে থাকবি না, হাতের কাছে যা পাস দুই একটা কাপড় জোগাড় করে ব্যাগে ভর আর এক্ষুনি চলে আয়।
আমি দেরি করলাম না, হামিদ আর আমি খুব দ্রুত জামা কাপড় গুছিয়ে নিলাম। গাড়ি বের করে আমরা সোজা আমার বাবা মায়ের বাড়িতে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আমার মা বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন। আমার মা ওনার পরিচিত একজন আলেমের সাথে যোগাযোগ করলেন, ওনাকে সবকিছু খুলে বললেন। আলেম সাহেব সব শুনে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন,
আপনারা যত দ্রুত সম্ভব ওই বাড়ি ছেড়ে দেন, ওই বাড়িতে সম্ভবত কোনো জাদুর প্রভাব আছে যেটা আপনাদের উপরে পড়েছে, আপাতত এর থেকে মাচার একটাই উপায়।
ওনার কথা শুনে আমরা আর দ্বিতীয়বার ভাবিনি। দুই তিন দিনের মধ্যেই আমরা লোক লাগিয়ে বাড়ি খুঁজে বের করলাম। আমরা একটা নতুন ভাড়া বাড়িতে উঠলাম। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, আমার শরীরও ভালো ছিল, কিন্তু ওই যে শয়তানের খেলা বড়ই ভয়ঙ্কর। হঠাৎ করেই একদিন আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হল। ডাক্তার, হাসপাতাল সব দৌড়াদৌড়ি করেও কোনো লাভ হল না, আমার মিসক্যারেজ হল, আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আমি যেন পাথর হয়ে গেলাম, আমার সব স্বপ্ন আশা এক নিমিষেই শেষ। আমার মা আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিলেন, আমি তো খুব ভেঙে পড়েছিল। কিন্তু এই শোকের মধ্যেও আমাদের শান্তি ছিল না, আমাদের নিজেদের মধ্যে আবার সেই পুরনো ঝগড়াগুলো শুরু হল। হামিদ একদিন রেগে গিয়ে বলল,
আমি আর এই শহরে থাকব না, এখানে আসলেই আমাদের সাথে খুব খারাপ কিছু হচ্ছে।
ওর কথা মতো আমরা ঢাকা ছেড়ে হামিদের দেশের বাড়ি কুমিল্লা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি ভেবেছিলাম শহর বদলালে হয়তো ভাগ্যও বদলাবে, কিন্তু না, ছায়া তো মানুষের সাথেই হাঁটে। আমরা যেখানেই যেতাম সেই অশুভ শক্তি আমাদের পিছু ছাড়ত না। কুমিল্লায় গিয়েও আমরা শান্তিতে থাকতে পারলাম না, সেখানেও অদ্ভুত সব ঘটনা ঘটল। এক বাড়িতে উঠলে দেখতাম চোখের সামনে জিনিসপত্র নিজে নিজে সরে যাচ্ছে, মনে হতো সুতো ধরে টানছে। আরেক বাড়িতে উঠলাম তো সেখান থেকে আমাদের জরুরি জিনিসপত্র, চাবি, চেইন, এগুলো গায়েব হয়ে যেতে শুরু করল, খুঁজলে আর পাওয়া যেত না। মাঝে মাঝে এই ঘরের সব লাইট একসাথে নিভে যেত। আমাদের কোনো আইপিএস ছিল না, তাই অন্ধকারে আমরা ভয়ে জড়সড় হয়ে বসে থাকতাম। এরপর আমরা আরও একটা বাসা বদলালাম, বাসা বদলাতে বদলাতে ক্লান্ত। এবারের বাড়িটা ছিল একতলা, পাঁচ কাঠার ওপর হবে। এই এলাকাটা একটু ফাঁকা ফাঁকা, আর ফাঁকা জায়গা হওয়ায় সেখানে প্রায়ই ধুলোর ঝড় হতো। খুব ভয়ঙ্করভাবে বাতাস বইত। একদিন বিকেলের দিকে খুব জোরে ধুলোর ঝড় শুরু হল, চারপাশ অন্ধকার হয়ে এল, কারেন্ট চলে গেল, আমি ঘরের ভেতরে একা। হামিদ তখন অফিস থেকে ফেরেনি। ঝড়ের আওয়াজের সাথে সাথে আমি হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমাদের একতলা বাড়ির ছাদের ওপর থেকে শব্দটা আসছিল। মনে হচ্ছিল কেউ ভারী নূপুর পায়ে দিয়ে ছাদের ওপর হাঁটছে। আমার সেই নূপুরের শব্দ আর বাতাসের শব্দ মিলে ভয়ঙ্কর লাগছিল। আমি সাহস করে মোবাইলটা বের করে রেকর্ডার অন করলাম। ভাবলাম শব্দটা রেকর্ড করে রাখি, পরে হামিদকে শোনাবো। অনেকক্ষণ ধরে রেকর্ড করলাম। ঝড় থামার পর আমি রেকর্ডিংটা প্লে করলাম। আমি দেখলাম শুধু বাতাসের শব্দ, সেই ছমছম নূপুরের শব্দটা নেই। ভাবলাম হয়তো বাতাসের কারণে কিছু টিন বা কিছু বাড়ি খাচ্ছিল, তাই আমি ভুল শুনেছি। সন্ধ্যায় হামিদ ফিরলে আমি ওকে রেকর্ডিংটা শোনালাম। ও বলল,
কই, শুধু তো বাতাস।
আমার মন মানছিল না। আমি জানতাম কি শুনেছি আমি, শয়তানি শক্তিগুলো সবসময় মানুষের প্রযুক্তিতে ধরা পড়ে না, এদের ফ্রিকোয়েন্সি আলাদা হয়। এই বাড়িতেও আমাদের অশান্তি লেগেই থাকল। সেই জিনিসপত্র টানাটানির শব্দ, অদ্ভুত ছায়া আর নিজেদের মধ্যে ঝগড়া। একদিন সকালের কথা, আমি রান্নাঘরে দাঁড়িয়ে সকালের নাস্তার বাসন ধুচ্ছিলাম। ভাবলাম এখনই ধুয়ে ফেলি। আমাদের সিঙ্কের ঠিক সামনেই একটা বড় জানালা ছিল। জানালা দিয়ে বাইরে গ্যারাজ আর উঠোনটা পরিষ্কার দেখা যেত। আমি নিজের মনে বাসন ধুচ্ছি, হঠাৎ আমার চোখ গেল জানালার বাইরে। আমি দেখলাম উঠোনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, খুব সাধারণ উচ্চতা। তার মাথায় একটা ওড়না খুব শক্ত করে পেঁচানো, আর সে তার দুই হাত কোমরের দুই পাশে রেখে খুব রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো স্থির, পলক পড়ছে না। আমার মনে হল যেন আমার শরীর কেউ বরফ দিয়ে ঘষে দিয়েছে। আমি কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। এরপর ভয়ে আমি চোখ পিটপিট করলাম, আর চোখ খুলতেই দেখি সেখানে কেউ নেই, পুরো উঠোন ফাঁকা। আমি হাতের থালাবাসন ওখানেই ফেলে দিলাম, পানির কল বন্ধ না করেই দৌড়ে বেডরুমে চলে গেলাম। আমি কাঁপছিলাম, আমার হাসিও পাচ্ছিল, কান্নাও পাচ্ছিল। আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। রাতে ছাদে নূপুরের শব্দ আর সকালে উঠোনে দাঁড়িয়ে থাকা সেই মহিলা, এগুলোর মানে কি? এরপর আমরা আরও একটা নতুন বাসায় উঠলাম, সেই বাসাটা ছেড়ে দিলাম। বাসাটা সুন্দর ছিল, কিন্তু ওই যে আমাদের ঝগড়া, বিয়ের 21 দিন পর থেকে যে ঝগড়া শুরু হয়েছিল সেটা এখন চরম আকার ধারণ করেছে। আমরা কারণে অকারণে কুকুরের মতো ঝগড়া করি। একদিন খুব বড় ধরনের ঝগড়া হল। হামিদ খুব রেগে গেল, সে চিৎকার করে বলল,
আমি আর এই বাড়িতে থাকব না।
এই বলে সে দড়াম করে দরজা লাগিয়ে দিল। আমি বললাম,
যাও, যেদিকে দু চোখ যায় যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও।
হামিদে চলে যাবার পর আমি বাড়িটা পরিষ্কার করলাম, রান্না করলাম। ভাবলাম মাথাটা খুব গরম আছে, একটা ঠান্ডা শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। শীতকাল ছিল, তাই আমি বাথরুমে ঢুকে মেইন দরজাটা ভেতর থেকে ছিটকিনি দিয়ে ভালোভাবে লক করে গোসল করতে গেলাম। বাথরুমটা ধোঁয়ায় ভরে গিয়েছিল গরম পানির কারণে। আমি যখন গোসল করছি, হঠাৎ আমি খুব স্পষ্টভাবে একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন তিনবার আমার বাথরুমের দরজার লকটা বাইরে থেকে খোলার চেষ্টা করল, বাথরুমের লকটা ঘোরালো। আমি প্রথমে ভাবলাম হামিদ হয়তো রাগ কমিয়ে ফিরে এসেছে, আমাকে ভয় দেখানোর জন্য আমার সাথে মজা করছে। আমি ভেতর থেকে বললাম,
আমি আসছি,
কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না। আমার গোসল শেষ হল, আমি জামা কাপড় পরে বাথরুমের দরজা খুলে বাইরে এলাম। দেখলাম ডাইনিং রুমে কেউ নেই। বেডরুমে গেলাম, পুরো বাড়ি ফাঁকা। হঠাৎ আমার মাথায় একটা কথা বিদ্যুতের মতো খেলে গেল। আমি তো মেইন দরজা ভেতর থেকে ছিটকিনি দিয়ে লক করে দিয়েছি। হামিদ যদি ফিরে আসেও বাইরের চাবি ছাড়া সে ঢুকতে পারবে না। আমি দৌড়ে মেইন দরজার কাছে গেলাম। দরজা লক করা, ছিটকিনি লাগানো, আমার হাত পা ঠান্ডা হয়ে আসলো। আমি কাঁপতে কাঁপতে ডাইনিং রুমে এলাম। সেখানে একটা ফ্লোর ম্যাট পাতা ছিল, আমি ম্যাটের ওপর বসে পড়লাম। হিটারটা অন করলাম, কারণ আমি ভয়ে রীতিমতো কাঁপছিলাম। আমি দ্রুত হামিদকে কল করলাম,
তুমি কি বাসায় এসেছিলে?
হামিদ অবাক হয়ে বলল,
পাগল হয়েছ, আমি তো চাবি নিয়ে যাইনি।
আমি বললাম, তুমি যেখানেই থাকো প্লিজ এখনই বাসায় আসো। হামিদ হয়তো আমার গলার স্বর শুনে বুঝতে পেরেছিল যে আমি ভয়ের মধ্যে আছি। সে আর কোনো প্রশ্ন করল না, শুধু বলল,
আমি আসছি।
ফোনটা রাখার পর আমি হিটারের সামনে বসেছিলাম। আমাদের বাড়ির ফ্লোরটা ছিল সাদা রঙের। আমি বসে বসে ফ্লোরের দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। আমি দেখলাম আমার থেকে কিছুটা দূরে ওই সাদা ফ্লোরের ওপর খুব বড় একটা পায়ের ছাপ। হ্যাঁ, শুধুমাত্র একটা পায়ের ছাপ। কোনো মানুষের পা এত বড় হতে পারে না। আর সবচেয়ে ভয়ঙ্কর হল ওই পায়ের ছাপটা ছিল খুব ধারালো আর তীক্ষ্ণ। পায়ের সামনে একেবারে সূচালো তীর ফলার মতো। এটি নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর শয়তান বা চিনের কারসাজি। আমি কোনো শব্দ করতে পারলাম না। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। আমি শুধু এক দৃষ্টিতে ওই পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম। ঠিক ওই মুহূর্তেই মেইন দরজার কলিং বেল বেজে উঠল। হামিদ এসেছে। আমি এক ছুটে গিয়ে দরজা খুলে দিলাম। হামিদকে জড়িয়ে ধরে আমি ফুঁপিয়ে কাঁদতে থাকলাম। ওকে টেনে ভেতরে নিয়ে এসে আমি ফ্লোরের ওই পায়ের ছাপগুলো দেখালাম। হামিদ ওই ছাপ দেখে মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল। আমরা বুঝে গেলাম এগুলোর সাথে লড়াই করা আমাদের কাজ নয়। আমরা আর ওই বাড়িতে থাকলাম না, খুব দ্রুত আমরা শিফট করলাম। আপনারা বিশ্বাস করবেন না, এই মাত্র ছয় মাসের বিবাহিত জীবনে আমরা ছয় কি সাতবার বাসা বদল করে ফেলেছি। আর একটা অদ্ভুত জিনিস আমরা খেয়াল করতাম, আমরা যখনই কোনো বাসা ছেড়ে দিতাম, জিনিসপত্র গোছানোর সময় দেখতাম আমাদের ঘরের বিভিন্ন কোণায় আসবাবপত্রের নিচে রঙিন সুতো দিয়ে পেঁচানো ছোট ছোট পুটলি বা কিট দেয়া সুতো পড়ে আছে। এগুলো কে রাখত, কিভাবে আসত, আমরা কিছুই জানতাম না। পরে আমরা খেয়াল করলাম এই জিনিসগুলো আসলে আমাদের পুরনো খাট আর আলমারির একদম ভেতরের কোণগুলোতে সূক্ষ্মভাবে লুকানো ছিল। আমরা যতবারই বাসা বদলেছি আমাদের পুরনো আসবাবপত্রের সাথেই সেই অভিশপ্ত জিনিসগুলো এক বাসা থেকে অন্য বাসায় চলে যেত। আমাদের অজান্তেই শত্রু আমাদের ঘরের ভেতরেই বাসা বেঁধেছিল। পরে জেনেছিলাম এগুলো কালো জাদুর কীট। এক পর্যায়ে আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে আমাদের হাতে কোনো টাকা পয়সা রইল না। আমরা বাধ্য হয়ে খুব সস্তা ভাড়া বাড়িতে উঠলাম। আমাদের দুই পরিবারের লোকজনও আমাদের এই অবস্থা দেখে হাল ছেড়ে দিয়েছিল। আমাদের ঝগড়া মারামারি এমন পর্যায়ে পৌঁছাল যে আমরা একসাথে থাকতেই পারছিলাম না। শেষমেশ আমাকে বাধ্য হয়ে তালাক নিতে হল। আমি নিজে থেকে ডিভোর্স চাইলাম। আর এভাবেই আমার দ্বিতীয় সংসারটাও তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আমি আবার একা হয়ে গেলাম। আবার সেই ঢাকাতে ফিরে এলাম শূন্য হাতে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আমি একদিন ওই আলেম সাহেবের সাথে আবার দেখা করতে গেলাম। ওনাকে সব কিছু খুলে বললাম। আমার প্রথম বিয়ে, ডিভোর্স, দ্বিতীয় বিয়ে, এইসব ভয়ঙ্কর ঘটনা, পায়ের ছাপ, সুতোর গিট আর শেষে এই খোলা নেয়ার কথা উনি সব খুব মনোযোগ দিয়ে শুনলেন। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
মা, আপনি অনেক দেরি করে ফেলেছেন, আপনার অনেক আগে আসা উচিত ছিল। আপনার উপর খুব শক্তিশালী জাদুর প্রভাব ছিল। এই জাদুর মূল উদ্দেশ্যই ছিল আপনার যেন কখনোই বিয়ে না হয়, আর যদি কোনোভাবে বিয়ে হয়েও যায় কোনো সন্তান যেন না হয়, আর শেষ পরিণতি যেন বিচ্ছেদ হয়। শয়তান তার কাজে সফল হয়েছে।
আমি কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলাম,
কিন্তু হুজুর, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার সাথে কেউ এমন কেন করবে?
হুজুর খুব শান্ত গলায় বললেন,
হিংসা, মানুষের মনের হিংসা যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন মানুষ শয়তানের চেয়েও ভয়ঙ্কর হয়ে যায়। আপনি হয়তো কারো ক্ষতি করেননি, কিন্তু আপনার ভালো থাকা, আপনার সুখ, আপনার পরিবারের শান্তি হয়তো কারো সহ্য হয়নি, আর সেই হিংসা থেকেই সে আপনার জীবন ধ্বংস করার জন্য এই কালো জাদুর আশ্রয় নিয়েছে।
আলেম সাহেবের কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধল। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, শুধু নিজের হিংসা চরিতার্থ করার জন্য একটা মেয়ের জীবন, তার ভবিষ্যৎ, তার অনাগত সন্তান সবকিছু শেষ করে দিল। কিন্তু আমি একটা কথা খুব বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার বান্দাকে একেবারে একা ছেড়ে দেন না। হয়তো তিনি আমাকে পরীক্ষা করছিলেন, হয়তো এই অন্ধকার পথটা পার হওয়ার পরেই আমার জন্য কোনো আলো অপেক্ষা করছিল। আর আসলেই তাই হয়েছে। এত কিছুর পর, এত বছর পর আমি এখন খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আবার বিয়ে হয়েছে। আমি এখন আমার জীবন, আমার ক্যারিয়ার, আমার নতুন সংসার নিয়ে সুখে আছি। আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী। তিনি যখন কিছু কেড়ে নেন, তখন তার চেয়ে উত্তম কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই কেড়ে নেন। সেই আলিম সাহেব আল্লাহর উসিলা হয়ে আমাকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য অনেক সাহায্য করেছেন, যা বলে সময় নষ্ট করতে চাই না। কালো জাদু হয়তো কিছু সময়ের জন্য মানুষকে কষ্ট দিতে পারে, মানুষের জীবন ওলট পালট করে দিতে পারে, কিন্তু এর স্থায়িত্ব খুব কম। প্রিয় লিসেনার্স, সাজিদা আপুর জীবনের এই ঘটনা আমাদের অনেক কিছুই শিখিয়েছে। আজকের মতো আমি সিফাত আলম এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। সিফাত আলমের কাছে আমার শুধু একটাই প্রশ্ন, যখন হাজবেন্ড ওয়াইফ দুজনেই বুঝলেন তাদের ভেতরে যে সমস্যা, এটা একটা অলৌকিক কোনো কারণে বা কোনো একটা কিছুর ইনফ্লুয়েন্স আছে, তারপরেও সংসারটা কেন ভেঙে গেল? বরং তাদের কি উচিত ছিল না দুজন মিলে এই সমস্যার সমাধান খুঁজে বের করা? আমার প্রশ্ন রইল, উত্তর পাব আশা করি। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আপনাদের জন্য আমার পক্ষ থেকে, মন থেকে দোয়া এবং আন্তরিক শ্রদ্ধা। আপনি কেবল রহস্যময় রোমাঞ্চকর ঘটনাই শোনান না, বরং আপনার মাধ্যমে মানুষ জিন জগৎ এবং কালো জাদু সম্পর্কে সচেতন হতে পারছে। অনেকেই সব সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে পায়, যা সত্যিই প্রশংসনীয়। আমার নাম মোহাম্মদ পারভেজ আলী। আমার আদি বাড়ি জামালপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই বাবার ব্যবসার সুবাদে সপরিবারে বড় হয়েছিলাম নারায়ণগঞ্জে। তবে গ্রামের প্রতি আমার সবসময় নাড়ির টান ছিল। প্রতি বছর পরীক্ষার শেষে ছুটির দিনে ট্রেন জার্নি করে আমরা গ্রামে যেতাম। শীতের রাতে ব্যাডমিন্টন খেলা, ফুপুর হাতে পিঠা আর বড়শি দিয়ে মাছ ধরা ছিল আমাদের বার্ষিক রুটিন। 2018 সালের জেএসসি পরীক্ষা শেষ করে এমনই এক শীতে আমি জামালপুরের গ্রামের বাড়িতে যাই। গ্রামের বাড়ি মানেই আমার দাদা দাদি। আমার দাদা মুনতাজ মুন্সি এলাকার অত্যন্ত সম্মানিত ও ধার্মিক মানুষ। টানা 17 বছর ইমামতি করেছেন। 70 বয়সেও পাঁচ অক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং নিজের সব কাজ নিজেই সামলান। ছোটবেলায় মা মারা যাওয়া এবং সৎ মায়ের ঘরের বৈরিতার কারণে জীবনের শুরুতে অনেক কষ্ট করলেও আল্লাহর রহমতে আজ আমাদের পাড়ায় জমির দিক থেকে দাদাই সবচেয়ে এগিয়ে। আরবি ও ইংরেজি জানা এই মানুষটার আশেপাশের দশ গ্রামে বেশ নাম ডাক। গ্রামের বাড়িতে আমাদের থাকার ঘর ছিল দুটি, এক রুমে দাদি, অন্য রুমে দাদা থাকতেন। দুই রুমের মাঝখানে ছিল বাঁশ আর শক্ত কাঠের তৈরি উঁচু মাচাং, যাকে আমাদের গ্রামের ভাষায় বলে ওগার। সাধারণত সেখানে ধান বা অন্যান্য দরকারি আসবাবপত্র রাখা হতো। একদিন হঠাৎ আমার নজর যায় ওগারের এক কোণে দুটি বাঁশের সাপোর্টে রাখা একটি পুরনো কাঠের বাক্সের দিকে। কৌতূহল সামলাতে না পেরে দাদিকে জিজ্ঞেস করলাম, দাদি, ওগারের ওই বাক্সে কি আছে? দাদি ভাঙা গলায় উত্তর দিলেন,
দলিল দস্তাবেজ রাখারে।
আমি বললাম,
আব্বা বা দাদা তো এগুলোর খোঁজ নেয় না, একদিন বের করো, আমি একটু পড়ে দেখব সব ঠিক আছে কিনা।
দাদি একটু হেসে বললেন,
ঠিকই বলেছিস, বাপে পুতে একই রকম, বিপদে না পড়লে কারো কোনো মাথা ব্যথা নেই, তুই একদিন বের করে দেখিস।
একদিন সন্ধ্যার ঠিক আগে আগে শীতের কুয়াশা যখন চারিদিকে নামছে, আমি ঘোরাঘুরি শেষ করে ঘরে ফিরলাম। দাদা তখন মসজিদে, দাদি বাইরে পাকঘরে রান্না বসিয়েছেন। হুট করেই মাথায় ভূত চাপল, বাক্সটা নামিয়ে দেখতে হবে। যেই ভাবা সেই কাজ, ওগার থেকে বাক্সটি নামিয়ে আমার বিছানায় এনে রাখলাম। ভেতরে পুরনো দলিল, জমির পর্চা, দাদাদির আইডি কার্ড আর আব্বা ফুপুদের ছোটবেলার সাদা কালো ছবি, এসব ঘাঁটতে ঘাঁটতে একদম নিচে একটা লাল রঙের কাপড়ের ব্যাগ চোখে পড়ল, যা পাটের রশি দিয়ে শক্ত করে বাঁধা। কৌতূহলের বসে গিটটা খোলা মাত্রই ভেতর থেকে বেরিয়ে এলো দুটো বেশ মোটা মোটা ভারী বই। প্রথমে ভেবেছিলাম হয়তো দাদার রাখা কোনো হাদিসের বই হবে, কিন্তু প্রথম বইটা হাতে নিতেই চমকে উঠলাম, সেটার প্রচ্ছদে খোদাই করে লেখা একটা নাম। বইটার কাভারটা কোনো সাধারণ কাগজের ছিল না, মনে হচ্ছিল কাঠের তৈরি কোনো শক্ত ছোট দরজার টুকরো। কৌতূহল এবং অদ্ভুত এক ভালো লাগা থেকে বইটা একপাশে রেখে দিলাম, বাক্সটা আগের জায়গায় রেখে এসে শান্তিমতো পড়ব। বাক্সটা ওখানে রেখে যেই মাত্র বই দুটো নিয়ে বিছানায় বসলাম, ঠিক তখনই আমার শরীরের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। কোনো কারণ ছাড়াই পুরো শরীর মারাত্মক গরম হয়ে উঠল, মাথাটা কেমন যেন ঝিম ধরে অবশ হয়ে আসতে লাগল। একটা মানুষ তীব্র গতিতে গোল হয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে গেলে যেমন ভারসাম্যহীন লাগে, ঠিক তেমন অনুভূতি। সে আচ্ছন্ন অবস্থায় শুয়ে শুয়ে বইটার পাতা উল্টালাম, পৃষ্ঠাগুলো অত্যন্ত ভারী, মোটা এবং কালচে খয়েরি রঙের, ভেতরে কোনো সূচিপত্র বা অর্থপূর্ণ বাক্য ছিল না। প্রতিটি পৃষ্ঠায় অদ্ভুত সব জ্যামিতিক চিহ্ন, নকশা আর অচেনা কিছু ভাষায় কি সব লেখা। প্রতিটি পাতা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। কিছু বুঝতে না পেরে ওটা রেখে অপর বইটি হাতে নিলাম, যার নাম আমার মনে নেই। এর পরের কয়েক মুহূর্তের কথা আমার আর মনে নেই, আমি সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলি। ঘরের ভেতরে সেই বিকট গন্ধ, যখন চোখ খুললাম দেখলাম কনকনে শীতের মধ্যেও ঘরের সিলিং ফ্যানটা পূর্ণ গতিতে ঘুরছে, আর ফ্যানের সেই কটকট কটকট শব্দটা যেন আমার মস্তিষ্কের নিউরনে হাতুড়ি পেটাচ্ছে। পাশে দাদি বসে আছেন, তার মুখটা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, দাদি কি হয়েছে? দাদি যা বললেন তা শোনার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। দাদি বললেন,
আমি তোকে পারভেজ পারভেজ বলে কতবার ডাকলাম, তুই কোনো সাড়া দিচ্ছিলি না, একটু পর ঘরে ঢুকতেই নাকে এক বিকট দুর্গন্ধ এসে লাগল। গন্ধটা ঠিক কেমন জানিস? জ্যান্ত মুরগি পোড়া আর পাঁঠার শরীর থেকে যেমন তীব্র গন্ধ বের হয়, নর্দমার মতো অনেকটা। এসে দেখি
তুই বিছানায় শুয়ে আছিস আর তীব্র শীতেও তোর পুরো শরীর ঘেমে জামা কাপড় ভিজে গেছে। আমি মারাত্মক আতঙ্কিত হয়ে সূরা পড়তে পড়তে তোকে ঝাঁকাতে লাগলাম। এইমাত্র তোর চোখ খুলল, কি হয়েছে তোর? বাইরে কোনো বাজ বিচার না মেনে কিছু খেয়েছিলি?
আমি দাদিকে আর ভয় দেখাতে চাইলাম না, শুধু বললাম মাথা ব্যথার কথা। দাদি তখন সূরা কাউসার পড়ে আমার মাথায় ফু দিলেন, কিন্তু আমার মনের ভেতরের আসল ধাক্কাটা তখনও লাগেনি। আমি বিছানার চারপাশে তাকিয়ে দেখলাম সেই বই দুটো সেখানে নেই, উধাও। আমি নিশ্চিত বই দুটো আমি বিছানাতেই রেখেছিলাম। ঘটনা সেখানেই শেষ হতে পারত, কিন্তু মূল উপদ্রব শুরু হল সেই রাত থেকে। বলে রাখা ভালো, আমি তখন নিয়মিত নামাজ পড়তাম এবং নারায়ণগঞ্জে থাকতে প্রায় প্রতি মাসেই তাবলিগে যেতাম, অর্থাৎ মানসিকভাবে আমি বেশ শক্ত ছিলাম। কিন্তু মাঝরাতে ঘুমের ঘোরে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমাদের দাদির ঘরের দরজার ঠিক বাইরেই ছিল এক বিশাল পুরনো আম গাছ। স্বপ্নে দেখলাম আমি সেই আম গাছের নিচে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সম্পূর্ণ কালো বোরকা পরা একজন অবয়বকে দেখতে পাচ্ছি। তার মুখ স্পষ্ট নয়, কিন্তু তার অপলক ও হিংস্র দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। সে ক্ষিপ্ত হয়ে বারবার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে আর মুখ দিয়ে বোবা মানুষের মতো এক অদ্ভুত শব্দ করছে। ধরফর করে আমার ঘুম ভেঙে গেল, বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। তখনই আয়াতুল কুরসি, দরুদ শরীফ আর আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হল সেটা স্বপ্ন নাকি বাস্তব আমি মেলাতে পারছিলাম না। মনে হচ্ছিল দরজার উপাশেই কেউ এখনো দাঁড়িয়ে আছে। সকাল হতেই আমি নারায়ণগঞ্জে আমার আম্মাকে ফোন দিয়ে বিস্তারিত জানাই। আম্মা সব শুনে ভীষণ ভয় পেয়ে যান এবং বলেন,
তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি, তবে এই বিষয়ে কাউকে কোনো কিছু জানাবি না, এগুলো নিয়ে কথা বললে ক্ষতি বেশি হয়।
কিছুক্ষণ পর আম্মা আবার ফোন দিয়ে বললেন,
তুই এখনই তোর নানা বাড়িতে চলে যা, আমি তোর ছোট মামাকে বলে দিয়েছি, তোকে ওখান থেকে ঢাকার গাড়িতে তুলে দেবে।
বাড়ি থেকে নানার বাড়ির অটো ভাড়া ছিল মাত্র 40 টাকা। আমি ওই দিন বিকেলেই নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার নানার বাড়ি জামালপুরেই। নানি তখন 3 মামার কাছে 10 দিন করে থাকতেন। নানা 2013 সালে মারা যান। আমি যখন ছোট মামার বাসায় পৌঁছালাম তখন মাগরিবের আজান দিচ্ছে, নানি নামাজ পড়ছেন, মামি মামাতো ভাইকে পড়াচ্ছেন। মামা বাড়িতে ছিলেন না, শুনলাম মামা গেছেন হারুন কবিরাজের বাড়িতে। এই হারুন কবিরাজ ছিলেন ওই অঞ্চলের এক মহাশক্তিশালী নাম করা তান্ত্রিক। লোকমুখে প্রচলিত ছিল যে জিন পরীর চিকিৎসার জন্য তার সাথে নাকি সৌদি আরব ও দুবাই থেকেও যোগাযোগ করা হয়। তিনি কোনো আলেম ছিলেন না, এমনকি নিজের নামটুকু ছাড়া পড়াশোনাও জানতেন না। বয়স 35 থেকে 40-এর কোঠায়, সাধারণত দেখতে এক যুবক, কিন্তু তার অতি প্রাকৃত ক্ষমতার গল্প সবার মুখে মুখে। রাতে মামা বাড়ি ফিরে আমার কোমরে একটা সুতো দিয়ে তাবিজ বেঁধে দিলেন। মামার নাম ছিল চান মিয়া, কিন্তু সবাই তাকে চানু বলে চিনত। মামা 2003 সালে SSC পাশ করার পর কোনো এক অজানা কারণে রাজমিস্ত্রির কাজ শুরু করেন, অথচ তিনি ছিলেন 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে শিক্ষিত। সেনাবাহিনী এবং চলচ্চিত্র থেকেও একসময় ওনার বড় বড় অফার এসেছিল, কিন্তু নানা তাকে বংশ এবং এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন, এলাকা ছেড়ে তিনি যাননি। জমিজমা সংক্রান্ত ঝামেলা বা সালিসি মামলা থেকে শুরু করে জিন ভূতের উপদ্রব সবকিছুতেই এলাকার মানুষ চানু মামাকে ডাকত। আমার কাছে শুনেছিলাম মামা আগে ভীষণ ধার্মিক ছিলেন, কিন্তু গত এক যুগ ধরে হঠাৎ নামাজ ছেড়ে দিয়ে একজন পীর ভক্ত মানুষ হিসেবে জীবন কাটাচ্ছিলেন। মামা যখন আমাকে একা পেয়ে ঘটনার বিস্তারিত জানতে চাইলেন, আমি দাড়ি কমা বাদ দিয়ে ওগারের বাক্স থেকে শুরু করে সেই বিকট গন্ধ আর বোরকা পরা ছায়ার কথা সব খুলে বললাম। মামা গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন, কিন্তু মুখে কোনো কথা বললেন না। তিনি গম্ভীর গলায় বললেন,
পারভেজ, তোমার ব্যাগটা নিয়ে এসো তো।
আমি গিয়ে আমার ট্রাভেল ব্যাগটা মামার হাতে দিলাম। আর ঠিক তার পরের মুহূর্তে যা ঘটল, আজ পর্যন্ত বিজ্ঞানের কোনো সূত্র দিয়ে আমি তার ব্যাখ্যা খুঁজে পাইনি। মামা আমার চেইনটা খুলে ভেতর থেকে সেই ভারী কালচে খয়েরি রঙের বইটি বের করলেন, আমার চোখের সামনে বই দুটো তুলে ধরলেন।
এই বই দুটোই কি সেই দুই বই?
আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না, আমি পাথর হয়ে গেলাম। আমি তো নিজের ঘরে সেন্সলেস হয়ে গিয়েছিলাম, বই দুটো তো দাদিও দেখেননি। আমার ব্যাগের ভেতর এই বই দুটো এলো কিভাবে? কে রাখল? রাতে যে অবয়বটা দরজা ভেঙে আসতে চাচ্ছিল, সে কি তবে বই দুটো আমার ব্যাগে চালান করে দিয়েছিল? ভয়ে আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম হল। মামা আমার অবস্থা দেখে বললেন,
যাও শুয়ে পড়ো, কোনো ভয় নেই, বই দুটো আমার কাছে থাকল, আল্লাহর রহমতে তোমার কিছু হবে না।
সত্যি এরপর আমার আর কোনো সমস্যা হয়নি। আমি আমার ছুটি শেষ করে নির্বিঘ্নে নারায়ণগঞ্জে ফিরলাম। আমি ভালো থাকলেও আসল বিপত্তিটা শুরু হল আমার চানু মামার সাথে। 2019 সালের জানুয়ারি মাসের শেষের দিকে হঠাৎ একদিন আমার আম্মাকে কাঁপা কাঁপা গলায় ফোন করলেন মামা। বললেন,
আপা পারভেজ ঠিক আছে তো? ওকে কালকেই একবার জামালপুরে পাঠাও, কিছু কাজ বাকি আছে।
চানু মামাকে আমরা ভীষণ সম্মান ও ভয় পেতাম, তাই পরের দিনই আমি জামালপুর রওনা হলাম। মামার কাছে পৌঁছাতেই তিনি বললেন,
কাল আমাদের এক জায়গায় যেতে হবে, এই বই দুটো হস্তান্তর করতে হবে।
পরদিন মামা আমাকে নিয়ে বাজারের পাশে একটা নির্জন হাফ বিল্ডিং রুমে গেলেন। রুমটা মামাদেরই ছিল, কিন্তু সেখানে মামা ছাড়া কেউ ঢুকত না। ঘরের মেঝেতে আগরবাতি ছায় আর অর্ধেক পুড়ে যাওয়া মোমবাতি ছড়ানো। দিনের বেলাতেও ঘরটাতে এক ছমছমে অন্ধকার ভাব। সেখানে কিছুক্ষণ পর এক ব্যক্তি এলেন, সাধারণ পোশাকের লোকটিকে বাজারে দেখতাম, কিন্তু জানতাম না তিনি একজন কবিরাজ। মামা তাকে জামাই বলে ডাকতেন, কারণ তিনি অন্য অঞ্চলের মানুষ হলেও আমার নানাবাড়ি এলাকার এক মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকতেন। মামা তার স্মার্টফোনটি আমার হাতে দিয়ে বললেন,
পারভেজ, আমি যখন জামাইয়ের হাতে বই দুটো তুলে দেব, তুমি প্রমাণের জন্য আমাদের একটা ছবি তুলে রেখো।
আমি কাঁপা কাঁপা হাতে কয়েকটা ছবি তুলে দিলাম। বই দুটো সেই কবিরাজের হাতে দিয়ে আমরা চলে এলাম। পরবর্তীতে নারায়ণগঞ্জে ফিরে আমি আম্মাকে চেপে ধরলাম,
মা আসল ঘটনা কি, মামার সাথে কি হয়েছিল যে বইগুলো এভাবে তাড়াহুড়ো করে দিয়ে দিল?
আম্মা তখন দীর্ঘশ্বাস ফেলে পেছনের গল্পটা বললেন।
তুই জামালপুর থেকে চলে আসার কয়েকদিনের মাথায় তোর ছোট মামার ছেলে মাহিন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, তাকে ঢাকা মহাখালী পর্যন্ত যেতে হয়েছিল। কিন্তু মাহিন নয়, আসল ঝড়টা যাচ্ছিল তোর মামার ওপর দিয়ে। একদিন রাতে বাজার থেকে ফিরে তোর মামা তখন ঘুমোতে যাবে, হঠাৎ অনুভব করল তার পুরো শরীর যেন কেউ শক্ত করে পেঁচিয়ে ধরেছে। সে ছটফট করতে লাগল এবং জেগে উঠল। পরদিন সকালে উঠে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মামার পুরো পিঠে ও শরীরে গভীর দাগ বসে গেছে, ঠিক যেন কোনো বিশাল সাপ তার শরীর পেঁচিয়ে ধরেছিল এবং সাপের গায়ের আঁশের নিখুঁত দাগ চামড়ায় বসে গেছে। দিনের পর দিন এই উপদ্রব বাড়তে থাকলে বিখ্যাত তান্ত্রিক হারুন কবিরাজকে ডাকা হয়। হারুন কবিরাজ এসে পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্ট জানিয়ে দেয়, এগুলো কোনো সাধারণ বই নয়, এগুলো জীবন্ত এবং এগুলো রাখার ক্ষমতা বা শক্তি এই অঞ্চলের কারো নেই, এমনকি হারুন কবিরাজেরও নেই। বইগুলোর নিজস্ব খাদ্য আছে যা মানুষের খাবার নয়, রক্ত বা অন্য অশুভ উপাদান। হারুন কবিরাজ পরামর্শ দেয় বইগুলো যেন সাময়িকভাবে মাটির নিচে পুঁতে রাখা হয় এবং অতি দ্রুত এমন কোন শক্তিশালী তান্ত্রিকের কাছে হস্তান্তর করা হয় যে এটা সামলাতে পারবে। মাটিতে বেশি দিন থাকলে বইগুলো হারিয়ে গেলে পুরো বংশ ধ্বংস হয়ে যাবে, আর হস্তান্তরের সময় বই যার মাধ্যমে এসেছে অর্থাৎ পারভেজকে উপস্থিত থাকতে হবে, নইলে জিন চড়াও হবে। হারুন কবিরাজ তার তান্ত্রিক শক্তি দিয়ে অবশেষে সেই জামাই কবিরাজকে খুঁজে বের করেন।
এই বলে মা তার কথা শেষ করেন। বই হস্তান্তরের পর মামার ছেলে মাহিন সুস্থ হয়ে উঠলেও আমার চানু মামা আজ পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি। আজ এতগুলো বছর পার হয়ে গেছে, এখনো মাঝে মাঝেই গভীর রাতে মামার শরীরে সেই কালচে সাপের আঁশগুলো ভেসে ওঠে, আর তিনি যন্ত্রণায় ভয়ে চিৎকার করতে থাকেন। কোনো ডাক্তার, কোনো মেডিসিন, কোনো কবিরাজ আজ পর্যন্ত এই রোগের উপশম বের করতে পারেননি। হারুন কবিরাজ শেষবার বলেছিলেন, এই অভিশাপ মৃত্যুর আগে মামার পিছু ছাড়বে না। সব শুনে আমি আম্মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, কিন্তু এই বই দুটো আমাদের দাদার ওগারের বাক্সে কিভাবে এলো? দাদা তো একজন পরহেজগার ইমাম ছিলেন। আম্মা বললেন, তোর মামার এই অবস্থা দেখে আমি যখন তোর দাদাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, তখন তোর দাদা এক অদ্ভুত সত্য প্রকাশ করেন। অনেক বছর আগে এক রাতে তোর দাদা যখন ভোর চারটার দিকে ফজরের নামাজের উদ্দেশ্যে একাকি মসজিদে যাচ্ছিলেন, তখন হঠাৎ অন্ধকারের মধ্যে এক অচেনা অবয়ব দূর থেকে গভীর ও ভারী কণ্ঠে ডেকে ওঠে,
মুমতাজ ভাই, মুমতাজ ভাই।
দাদা দাঁড়িয়ে যান। সেই অজ্ঞাত ব্যক্তি দাদার হাতে এই লাল ব্যাগটা দিয়ে অত্যন্ত সতর্ক বার্তার সুরে বলেছিলেন,
এই ব্যাগটা আপনার কাছে আমানত রাখলাম, আমি সময় হলে এসে নিয়ে যাব। খবরদার মুমতাজ ভাই, এই ব্যাগ কখনো কাউকে দেবেন না, যদি দেন তবে এক ভয়ঙ্কর ধ্বংসলীলা চলবে, সব শেষ হয়ে যাবে।
দাদা ব্যাগের মুখ খুলে বই দুটো দেখা মাত্রই চোখের পলকে সেই লোক অন্ধকারের মধ্যে উধাও হয়ে যায়। দাদা চারপাশ খুঁজেও কাউকে পায়নি। এরপর দাদা নামাজ শেষ করে ব্যাগটি ওগারের বাক্সে লুকিয়ে রাখেন। যেহেতু দাদা কখনো কৌতূহল বশত বই দুটো খোলেননি বা পড়ার চেষ্টা করেননি, তাই এই দীর্ঘ ২০-৩০ বছরে দাদার বা আমাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু যেদিন আমার হাত লেগে সেই নিষিদ্ধ পৃষ্ঠার বাঁধন খুলে গেল, সেদিন থেকেই বন্দী থাকা সেই অদৃশ্য অন্ধকারের শক্তি আবার জেগে উঠল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যে জামাই কবিরাজের হাতে বইটি দেয়া হয়েছিল, তিনি বাজারের এক হোটেলের মালিক ছিলেন। বই নেওয়ার কিছুদিন পরই এক রহস্যময় আগুনে তার পুরো হোটেল পুড়ে ছাই হয়ে যায় এবং ব্যবসা ধ্বংস হয়ে যায়। বর্তমানে তিনি অত্যন্ত সাধারণ দরিদ্র জীবনযাপন করছেন। তাকে জিজ্ঞেস করলে তিনি এখনও স্বীকার করেন যে বই দুটো তার কাছেই সংরক্ষিত আছে এবং এর মারণ ক্ষমতার কারণে তিনি চাইলেও এটা অন্য কাউকে দিতে পারছেন না। ঘটনাটি এখনো অসমাপ্ত, মানে অনেকগুলো না জানা প্রশ্ন আর তার বিপরীতে লুকিয়ে থাকা অজস্র রহস্যময় উত্তর। তবে ইনশাল্লাহ আমি এই ঘটনার ইতি টানব। তখন এত কিছু বুঝতাম না, তাই পরবর্তীতে আর বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি। সত্যি বলতে ইচ্ছেও করেনি, কিন্তু হঠাৎ করেই সেদিন পুরনো কথাগুলো মনে পড়ে গেল আর তাই ঘটনাটি লিখতে বসলাম। প্রকৃতপক্ষে ওই রহস্যময় বইগুলোর আসল মালিক কিন্তু আমি, কারণ আমার হাত ধরেই বইগুলো প্রথমে মামার কাছে যায় আর মামার কাছ থেকে পরবর্তীতে সেই জামাই কবিরাজের কাছে আমানত হিসেবে রাখা হয়। সম্প্রতি আমি আমার মাকে ফোন করে এই বিষয়ে জানতে চেয়েছিলাম। আমার মুখে বইয়ের কথা শুনতেই মা হঠাৎ চমকে ওঠেন, আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলেন, কেন আমি এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করছি, আমি কি চাইছি? মা আমাকে সতর্ক করে দিয়ে বলেন,
তোর মামার সাথে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার কথা ভুলে যাস না, এগুলো নিয়ে একদম মাথা ঘামাবি না, সব ভুলে যা।
এই বলে মা তাড়াহুড়ো করে ফোনটা কেটে দেন। মায়ের এই আচরণ আমার কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছিল। আমি যখনই বাড়ি যাব অবশ্যই চেষ্টা করব ওই বইগুলো এবং মামার সাথে ঘটা ঘটনাটির সম্পর্কে বিস্তারিত তথ্য বের করার, এবং বইগুলোর ছবি আপনাকে সংগ্রহ করে পাঠাবো ইনশাল্লাহ। রাসেল ভাই, বর্তমানে আমি কালো জাদুতে আক্রান্ত, আমার ট্রিটমেন্ট চলছে একজন মুফতির পাশাপাশি মসজিদের ইমামের কাছে, আমার জন্য দোয়া করবেন, ট্রিটমেন্টের আলামত দিচ্ছি। এছাড়াও আমার আরও কয়েকজন কবিরাজের জীবন কাহিনী জানা আছে এবং হুজুরদের সাথে চলাফেরা হয়েছে তাদের সাথে ভিন্ন ভিন্ন কারণে, এবং মোটামুটি সবার ভালোবাসা পেয়েছি। আমাকে সবাই ছোট হিসেবে অনেক স্নেহ করে, আরো অসংখ্য ছোট বড় জিন সম্পর্কিত ঘটনা রয়েছে, লিখব সময় করে। এর আগেও আপনাকে একটা ঘটনা পাঠিয়েছিলাম, হয়তোবা কোনো কারণে সিলেক্টেড হয়নি, প্রথম ঘটনা গুছিয়ে লিখতে পারিনি, হয়তো সেজন্যই। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি আপনার মতো করে গুছিয়ে ঘটনাটি শেয়ার করবেন। এই বলেই পারভেজ তার ঘটনা শেষ করেছেন। পারভেজ, আপনাকে বলি, আপনি চমৎকারভাবে এই গুছিয়ে ঘটনাটি লিখেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এইভাবেই আমাকে আরও লেখা পাঠান খুব খুশি হব, এবং আমার মনে হয় যারা শুনছেন তাঁদেরও ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যে অডিও ক্লিপটি এখন প্লে করব সেটি পাঠিয়েছেন সাবিত আলম। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি আপনাদের সামনে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমাকে বলেছেন আসলাম নানা। এই ঘটনাটি আসলাম নানার কাছ থেকেই শোনা। আসলাম নানা এই লোমহর্ষক ঘটনাটি আমাকে বলেছিলেন, যা ঘটেছিল শাহ সাহেবের জীবনে। ঘটনার শুরু সিলেট জেলার কানাইঘাট উপজেলার এক নিভৃত পল্লী থেকে। শীতের প্রকোপ তখন সবে শুরু হয়েছে। একদিন বরন্ত বিকেলে শাহ সাহেবের আস্থানে একটি পরিবার এসে উপস্থিত হলেন। ওনাদের চেহারাতে স্পষ্ট একটা ভীতির ছাপ ছিল, চোখে মুখে নির্ঘুম রাতের ক্লান্তি এবং অজানা আতঙ্কের ছায়া। দলে ছিলেন বয়স্ক রহমতুল্লাহ, ওনার স্ত্রী আমিনা বেগম এবং ওনাদের ছোট ছেলে ফয়সাল। ওনারা অনেক দূর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিলেন। শাহ সাহেব ওনাদের বসতে দিলেন এবং ওনাদের আসার কারণ জানতে চাইলেন। রহমতুল্লাহ সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে শুরু করলেন ওনার বিপদের কথা। ওনারা জানালেন ওনাদের বড় ছেলে 27 বছর বয়সী নাসির ইদানিং এক অবর্ণনীয় পরিস্থিতির শিকার। নাসির হঠাৎ করে বাড়ি থেকে গায়েব হয়ে যান। গায়েব হওয়ার বিষয়টি এমন নয় যে তিনি দরজা খুলে হেঁটে বাহিরে কোথাও চলে যান। তিনি একেবারে বন্ধ ঘর বা চারদিক ঘেরা বাড়ির থেকে মুহূর্তের মধ্যে শূন্য বিলিয়ে যান। পরিবারের সবাই হয়তো বাড়ির ভেতরে উপস্থিত আছেন, কেউ ওনাকে বাইরে এসে দেখেননি। সদর দরজা ভেতর থেকে বন্ধ, তবু হঠাৎ দেখা যায় তিনি ওনার ঘরে বা বিছানায় নেই। সম্পূর্ণ বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও ওনার কোনো খোঁজ মেলে না। এরপর আরো অদ্ভুত ব্যাপার হল, কয়েকদিন নিখোঁজ থাকার পর ঠিক এভাবেই তিনি নিজ থেকে আবার বাড়িতে ফিরে আসতেন। যখন ওনার কাছে জানতে চাওয়া হয় তিনি কোথায় গিয়েছিলেন, নাসির এমন এক উত্তর দেন যা শুনে রহমতুল্লাহ এবং আমিনা বেগমের বুকের রক্ত হিম হয়ে যায়। নাসির খুব শান্ত অথচ আতঙ্কিত কণ্ঠে জানান, ছাদে সিঁড়ি পেয়ে একজন নারী নেমে আসেন। ওই নারীর মুখ সবসময় ঢাকা থাকে। তিনি এসে নাসিরকে ওনার সাথে নিয়ে যান। নাসির আরও জানান, ওই নারী ওনাকে এমন এক বিশাল এবং অচেনা বাড়িতে নিয়ে যান যা সম্পূর্ণ এক বিরান ভূমির মাঝে অবস্থিত। সেই বাড়িটির চারপাশ ঘিরে অসংখ্য পুরাতন এবং ভাঙাচোড়া কবর। ওই নারী ওনাকে সেখানে পৃথিবীর সব রকমের সুস্বাদু খাবার খেতে দেন, কিন্তু নাসির যখন খাবার খেতে বসেন তখন চারপাশের ওই অন্ধকার কবরগুলো থেকে অত্যন্ত ভয়ঙ্কর এবং আর্তনাদের আওয়াজ ভেসে আসে। মাটির নিচ থেকে মানুষের কান্নার শব্দ, ঘুঙানির শব্দ ওনার কানে আঘাত করে। তিনি ভয়ে চিৎকার করেন, ছটফট করেন, কিন্তু ওই মুখ ঢাকা নারী শুধু দাঁড়িয়ে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এরপর কিভাবে যেন সময় কেটে যায় এবং নাসির হঠাৎ বুঝতে পারেন তিনি আবার নিজের বাড়িতে ফিরে এসেছেন। মাঝখানের যাত্রাপথ ওনার কিছুই মনে থাকে না। প্রাথমিক অবস্থায় পরিবারের মানুষজন ভেবেছিলেন নাসির হয়তো মানসিক অবসাদে ভুগছেন বা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বা কোনো কিছু একটা বলছেন। কিন্তু এরপর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা ওনাদের বিশ্বাস করতে বাধ্য হয় যে এই সম্পূর্ণ বিষয়টি কোনো মানসিক রোগ নয়। শাহ সাহেব যখন ওনাদের কাছে জানতে চাইলেন এই ভয়াবহ পরিস্থিতি শুরু হওয়ার আগে নাসিরের জীবনে অস্বাভাবিক কিছু ঘটেছিল কিনা, তখন রহমতুল্লাহ পেছনের সবকিছু খুলে বলেন। ওনারা জানান নাসির প্রথম দিকে এমন ছিলই না, তিনি বেশ হাসি খুশি এবং স্বাভাবিক একজন মানুষ ছিলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি একটু একাকী থাকতে পছন্দ করতে শুরু করেন। সংসারের কাজ বা পড়াশোনা শেষ করার পর তিনি কারোর সাথে মিশতেনই না, তিনি বাড়ির ছাদে গিয়ে একা একাই বসে থাকতেন। পরিবারের অন্য সদস্যরা যখন ওনাকে নিচে এসে সবার সাথে বসতে বলতেন তিনি কিছুতেই রাজি হতেন না। একসময় তিনি খোলা ছাদে ঘুমানো শুরু করলেন। গ্রীষ্মের সময় তিনি খোলা আকাশের নিচে একাই ঘুমাতেন এবং মাঝে মাঝেই পরিবারকে জানাতেন যে রাতে তিনি ছাদে একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন ভাবতেন একা ঘুমানোর কারণে হয়তো উনি কোন স্বপ্ন দেখছেন বা এটা স্রেফ ওনার একটা মনের ভুল বা মাইন্ড গেম। আসল সমস্যা শুরু হয় যখন শীতকাল এল। সিলেটের কানাইঘাটের শীতের হাড় এমন ভাবে কাঁপে যেন সেটা বাঘের হাড়ও কাঁপিয়ে দেয়। চারদিকে ঘন কুয়াশায় ঢেকে থাকে। সম্পূর্ণ গ্রামের কোন মানুষ তখন ঘরের বাহিরে বা বারান্দায় ঘুমানোর কথা কল্পনাও করতে পারে না। সবাই যখন ঘরের ভেতরে লেপ কম্বল গায়ে দিয়ে জড়সড় হয়ে ঘুমাতেন, তখন নাসির সম্পূর্ণ একা ওই তীব্র শীতে ছাদে গিয়ে ঘুমাতেন। ওনাকে অনেকবার বারণ করা হয় কিন্তু তিনি কিছুতেই নিচে আসতেন না। তিনি বলতেন, আমি ঘরে ঘুমাতে পারি না, ঘরের ভেতরে এলেই আমার মনে হয় সম্পূর্ণ ছাদ আমার উপরে ভেঙে পড়বে, আমার মনে হয় কে আমার গলা চেপে ধরে আছে, কে আমাকে এখনই প্রাণে মেরে ফেলবে। এই অজানা আতঙ্কের কারণে তিনি শীতে কাঁপতে কাঁপতে ছাদেই পড়ে থাকতেন। এই সময় থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে, ইভেন্ট বলা যায় যাকে আর কি। ওনাদের বাড়িতে ঠিক তাই শুরু হল। প্রতি পদে পদে এক একটা অজানা আতঙ্ক ওনাদের তাড়িয়ে বেড়াত। মাঝে মাঝে রাতের বেলা রহমতুল্লাহ এবং আমিনা বেগম স্পষ্ট শুনতে পেতেন ওনাদের মাটির বাড়ির উঠোনে কেউ হেঁটে বেড়াচ্ছে, ভারী পায়ের আওয়াজ, সাথে ঝুনঝুন করে চুরির শব্দ। ওনারা ভাবতেন হয়তো বা কোনো চোর বা পরিচিত কেউ এসেছে, কিন্তু দরজা খুলে বাহিরে এলেই সম্পূর্ণ উঠোন ফাঁকা পেতেন। শুধু একটা স্যাঁতসেঁতে মাটির গন্ধ এবং বরফের মতো ঠান্ডা বাতাস ওনাদের গায়ে এসে লাগত। নাসির ওনাদের জানাতেন যে তিনি যখন ছাদে ঘুমান তখন এই নারী ওনাকে নাম ধরে ডাকেন। তিনি যখন চোখ খুলেন তিনি স্পষ্ট দেখতে পান বাড়ির উঠোনে সাদা কাপড় পরা এক নারী পায়চারি করছে। একদিন রাতের বেলা পরিস্থিতি আরো ভয়ানক রূপ নিল। শীতের প্রকোপ তখন চরমে। রাত প্রায় 2:30 বাজে। সবাই ঘরের ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ছাদ থেকে খুব উঁচু গলায় এবং রাগান্বিত স্বরে কারো চিৎকার ভেসে এল। রহমতুল্লাহ এবং আমিনা বেগম ধরফর করে জেগে উঠলেন। ওনারা স্পষ্ট শুনতে পেলেন নাসির কারোর সাথে চিৎকার করে তর্ক করছেন। তিনি বলছিলেন, তুই কে, কেন ঘুমাতে দিস না আমাকে, কেন রোজি সে রাতে আমাকে জাগিয়ে তুলিস, কেন ডাকিস আমাকে, যা চলে যা এখান থেকে যা। এই কথাগুলো শুনে ওনাদের রক্ত হিম হয়ে গেল। ওনারা ফয়সালকে নিয়ে দৌড়ে ছাদে গেলেন। গিয়ে দেখলেন কনকনে শীতের মাঝে নাসির ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে এই কথাগুলো বলে চিৎকার করছিলেন। ওনারা অনেক সাধ্য সাধনা করে বুঝিয়ে সুঝিয়ে ওনাকে নিচে নিয়ে এলেন। ওই রাতে তিনি নিচেই ঘুমালেন, কিন্তু সম্পূর্ণ রাত ঘরের ভেতর একটা অদ্ভুত কোঙানির শব্দ শোনা যাচ্ছিল। কেউ যেন বাহিরে দাঁড়িয়ে আক্রোশে ফুসছে। পরের দিন রাত 9:00 দিকে নাসির আবারও ছাদে গিয়ে শুয়ে পড়লেন। ওনার ছোট ভাই ফয়সাল ভাবলেন যেহেতু তিনি নিচে আসেন না তাই ওনাকে একাও গরম চা দিয়ে আসি যেন ওনার শীত কিছুটা কমে যায়। ফয়সাল চা নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন, কিন্তু ছাদে পা রেখে ফয়সালের হাত থেকে চায়ের কাপ যেন প্রায় ছিটকে পড়ে যাওয়ার উপক্রম। ছাদ সম্পূর্ণ ফাঁকা, বিছানা পাতা আছে। ফয়সাল বিছানায় হাত দিয়ে দেখলেন বিছানায় তখন বেশ গরম, অর্থাৎ কয়েক মুহূর্ত আগেও কেউ সেখানে শুয়েছিল। নাসিরের জুতো জোড়াও গায়েব। ফয়সাল দৌড়ে নিচে এলেন, সম্পূর্ণ বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হল। বাড়ির এক পাশে ছিল একটি ফাঁকা রাস্তা আর অন্য পাশে একটি পরিত্যক্ত খালি প্লট, যেখানে ওনারা শুকনো কাঠ এবং খড়ি জমিয়ে রাখতেন। কনকনে শীতের রাতে পরিবারের সবাই টর্চ লাইট নিয়ে ওই খালি প্লট, রাস্তা, সম্পূর্ণ গ্রাম খুঁজলেন, কিন্তু নাসিরের কোনো খোঁজ মিলল না। তিনি যেন হাওয়াতেই মিলে গেছেন। ঠিক এর পরের দিন রাত ১২টার দিকে পরিবারের লোকজন হঠাৎ শুনতে পেলেন ছাদে সিঁড়ি বেয়ে কেউ নিচে নেমে আসছে। ওনারা গিয়ে দেখলেন নাসির ফিরে এসেছে। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি কোথায় ছিলেন, তিনি প্রথমে একদম চুপ করে থাকলেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা এবং ভয়। এরপর যখন এরকম গায়েব হওয়ার ঘটনা চার পাঁচবার ঘটল, তখন অনেক জোর করার পর তিনি মুখ খুললেন। তিনি জানালেন ওই নারী ওনাকে সাথে করে নিয়ে যায়। ওই নারী কখনো একজন যুবতী মেয়ের রূপ ধারণ করে আসে, আবার কখনো একটি বয়স্কার নারীর রূপে আসেন, কিন্তু কখনোই নিজের মুখ স্পষ্ট দেখান না। মুখ সবসময় একটা চাদর বা ঘোমটায় ঢাকা থাকে। নাসির শুধু ওনার হাতের চুড়ি দেখতে পান। যখন তিনি যুবতী রূপে আসেন তখন ওনার হাতে টকটকে লাল রঙের কাঁচের চুড়ি থাকে, আর যখন বয়স্ক রূপে আসেন তখন হাতে থাকে কুচকুচে কালো রঙের চুড়ি। তিনি ওনার সাথে কোনো জোর করেন না, শুধু সামনে এসে দাঁড়ান আর নাসির নিজের অজান্তেই ওনার পিছু পিছু চলতে শুরু করেন। যে বাড়িতে ওনাকে নিয়ে যাওয়া হয় সেখানে শুধু কবর আর কবর। নাসির আরো জানান এই কবরগুলোর উপরে ক্রস চিহ্ন দেয়া এবং কিছু কবরের গায়ে অচেনা মানুষের ছবি আঁকা। এই অদ্ভুত বর্ণনা শুনে পরিবারের মানুষজন বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয়, এক ভয়ঙ্কর এবং অশুভ শক্তি যেন নাসিরের পিছে লেগেছে। ওনারা গ্রামের এক মৌলবী সাহেবের কাছে গেলেন। মৌলবী সাহেব সব শুনে বললেন, আপনার বলার উপরে তো অতিপ্রাকৃত অশুভ নারী সত্তার নজর পড়ছে। জিন, এই সত্তা ওনাকে নিজের জগতে নিয়ে যায়। এই ধরনের শক্তিশালী সত্তাকে তাড়ানোর ক্ষমতা আমার নাই। আপনাদের এমন কারো কাছে যাইতে হবে যিনি এই ধরনের সত্তাকে বন্দী করার ক্ষমতা রাখে। এরপরেই গ্রামের একজন ওনাদের শাহ সাহেবের কথা জানালেন। শাহ সাহেব কথা সবগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তিনি ওনাদের বসতে দিলেন এবং খাবার এবং চায়ের ব্যবস্থা করলেন। মাগরিবের নামাজের পর শাহ সাহেব ওনার বিশেষ কিছু আমল এবং হিসাব নিকাশ করে ওনাদের সামনে এসে বসলেন। তিনি অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, আপনাদের ছেলেদের উপরে সত্যি এক ভয়ঙ্কর নারী সত্তা বা জিন ভর করছে। শুধু ভরই করে নাই, এই সত্তা যুবতী রূপ ধারণ করে নাসিরে বিয়েও করছে। এই ধরনের সত্তারা যখন কোনো মানুষের প্রেমে পড়ে এবং বিয়ে করে তখন ওনারা ওই মানুষকে নিজেদের জগতে নিয়ে যায়। নাসিরের কাছে মনে হয় তিনি হয়তো বাইরে যাচ্ছেন বা ঘুমায় আসছেন, কিন্তু আসলে ওনারা এমন সব জায়গায় নিয়ে যাওয়া হয় যা সাধারণ মানুষের চোখে শুধু বিরান ভূমি বা ধ্বংসস্তূপ, কিন্তু ওই জিনেদের কাছে এগুলো ওনাদের আস্তানা, ওনাগর শহর। সেইখানে ওনাদের সংসার আছে, সাধারণ মানুষ যেগুলো দেখতে পায় না, কিন্তু নাসিরের আধ্যাত্মিক বাধা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই এগুলো দেখতে পারেন। শাহ সাহেব আরো ব্যাখ্যা করলেন, এই জিন হঠাৎ করে আসে নাই। নাসির যখন থেকে একা থাকা শুরু করছিল তখন থেকে এই জিন তার প্রতি আকৃষ্ট হয়। জিন বা অশুভ কিছু সবসময় একাকী মানুষকে টার্গেট করে। যখন কোনো মানুষ দীর্ঘ সময় নির্জনে কাটায় তখন এই সত্তারা ধীরে ধীরে ওনাদের উপরে নিয়ন্ত্রণ নেয়, প্রথমে মনের উপরে, এরপরে শরীরের উপরে। নাসির যখন সাদে একা ঘুমাইত তখন এই নারী সত্তা ওনার উপরে নিজের জাদুর প্রভাব বিস্তার করতে শুরু করে। প্রথম দিকে নাসির হয়তো একাই থাকতে চাইত না, কিন্তু এই সত্তার জাদুর প্রভাবে সে ধীরে ধীরে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে। রহমতুল্লাহ এবং আমিনা বেগম শাহ সাহেবের কথা সম্মতি জানিয়ে বললেন, আপনি একদম ঠিক কইছেন হুজুর, শুরুতে ও আমাদের সাথেই থাকতো, কিন্তু পরে ও এমন হয়ে গেল যেন বাড়ি থেকে উধাও হয়ে যায়, বাড়িতে থাকতেই চায় না। ওর চেহারা দেখলে মনে হইত সবসময় কোনো গভীর চিন্তায় ডিব্বার হইছে। শাহ সাহেব তখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, এই জিনের আবাসস্থল আপনাদের বাড়ির কাছেও কোথায়? আপনাদের বাড়ির আশেপাশে কি এমন কোন জায়গা আছে যেখানে আপনারা খুব বেশি একটা জান না? রহমতুল্লাহ সাহেব তখন বললেন, আমগর বাড়ির ঠিক পাশেই একটা খালি প্লট আছে, ওইখানে অনেক পুরাতন একটা বিশাল বট গাছ, ছোটবেলা থেকেই আমরা দেখতাম আর গাছের নিচে খেলতাম, কিন্তু পরে ওই প্লটটা আমরা খালি ফালায় রাখি, সেখানে শুধু শুকনো কাঠ রাখি। আমাদের গ্রামের বয়স্ক মানুষেরা সবসময় কইত ওই গাছে এবং প্লটে নাকি খারাপ কিছুর বাস আছে। শাহ সাহেব মাথা নেড়ে বললেন, ঠিক তাই, ওই নারী সত্তা এই প্লটেই থাকে, ওই প্রাচীন বট গাছটাই ওর আসল ঘর। নাসির যখন রাতে ছাদে ঘুমাইত তখন সে অলসতার কারণে বা নিচে নামার ভয়ে ছাদের এক কোণে সহজ কর্ম করত। ওই অপরিষ্কার এবং নাবাক অবস্থায় থাকার কারণে ওই সত্তা ওনার উপরে পুরোপুরি ভর করার সুযোগ পেয়েছে। যখনই নাসির গায়েব হয় ওই নারী ওরে বট গাছের কাছে ওনার অদৃশ্য জগতে নিয়ে যায়, আর ও সবসময় ছাদ দিয়েই ফিরে আসে, কারণ ছাদ থেকেই ওর যাত্রা শুরু। রহমতুল্লাহ সাহেব স্বীকার করলেন যে ওনার নাসিরকে অনেকবার ছাদে সহজ কর্ম করতে বারণ করেছিলেন, কিন্তু তিনি শুনতেন না। তিনি বলতেন রাতে নিচে নামতে ওনার ভয় করে। আমাদের গ্রামে সাধারণত শৌচাগার বাড়ির এক কোনায় থাকে, তাই রাতে একা সেখানে যেতে ওনার ভয় করত। আমিনা বেগম তখন জানালেন, ওনারা ভয় পেয়ে একবার নাসিরের বিয়ের ব্যবস্থাও করেছিলেন, কিন্তু বিয়ের কথা পাকা হওয়ার সাথে সাথে নাসির এমন ভয়ানক অসুস্থ হয়ে পড়েন যে মনে হচ্ছিল তিনি আর বাঁচবেন না। ওনারা ভয় পেয়ে যখনই বিয়ে ভেঙে দিলেন, ঠিক দুদিনের মাথায় তিনি সম্পূর্ণ সুস্থ। কিন্তু বিয়ে ভাঙার পর থেকে ওনার গায়ে ভর মাত্রা আরো বেড়ে গেল। এখন তিনি ফিরে এলে ওনাকে খুব খিটখিটে এবং আতঙ্কিত দেখায়। তিনি প্রায় ছাদের দিকে এবং সিঁড়ির দিকে ভয়ে তাকিয়ে থাকতেন। শাহ সাহেব ওনাদের নির্দেশ দিলেন, তিনি এখন ওই সত্তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আপনারা এখন বাড়ি ফিরে যান, সে যখন আবার গায়েব হবে এবং ফিরে আসবে ঠিক তখন আপনারা আমার কাছে আসবেন। ওনার অনুপস্থিতিতে যদি আমি কোন আমল শুরু করি তবে নারী সত্তা বুঝতে পারবো যে কোন আলেম ওনারে আটকে চাইতেছে, তখন ওই নারী নাসিরকে আর কখনোই ফিরে আসতে দিব না, ওনার চিরতরে নিজের কাছে রেখে দিব, তাই ওনাকে আগে বাড়িতে ফিরতে দেন। রহমতুল্লাহ সাহেব জানালেন যে আগে নাসির 15 দিন পর পর গায়েব হতেন, এখন 10 দিন, আর এখন ঠিক 7 দিন পর পর গায়েব হয়ে যাচ্ছেন এবং মাঝে মাঝে 7 দিন ওনার কোনো খোঁজ থাকে না। শাহ সাহেব ওনাদের সাবধানে ফিরে যেতে বললেন। ঠিক 4-5 দিন পর ওই পরিবারের লোকজন আবার শাহ সাহেবের কাছে এলেন। ওনারা জানালেন আগে রাত 12টার সময় নাসির ফিরে এসেছেন, অর্থাৎ গতকাল রাতে। তিনি ছাদে দাঁড়িয়ে ওনার মাকে চিৎকার করে ডাকছিলেন আর বলছিলেন, আমারে খাইতে দাও, আমি অনেক দূর থেকে হাইতে আসছি, তোমরা কি করতেছ বাসায়? তিনি যখন খাচ্ছিলেন ওনার চোখ দুটো টকটকে লাল ছিল এবং ওনার খাওয়ার ভঙ্গি ছিল অস্বাভাবিক। এরপর তিনি আবার ছাদে গিয়ে একা বসে থাকেন এবং শূন্যে হাত নেড়ে এমন এমন কথা বলতে থাকেন যেগুলো কারো বোধগম্য নয়, এবং এমন মনে হয় কেউ তার সামনে বসে আছে। শাহজাহ বুঝলেন এটাই সঠিক সময়। তিনি ওনার কিছু সঙ্গীকে নিয়ে কানাইঘাটের ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছাতে পৌঁছাতে পরের দিন দুপুর হয়ে গেল। শীতের কনকনে দিন, নাসির তখনও ছাদের উপরে বসেছিলেন। শাহ সাহেব বাড়িতে ঢোকার আগেই ওনার আমলের প্রস্তুতি শুরু করলেন। তিনি প্রথমে একটি বিশেষ তাবিজ তৈরি করে ওই খালি প্লটের প্রাচীন বটগাছতার মাটির নিচে পুঁতে দিলেন, যেন এই জিনটি তার আস্তানায় ফিরে যেতে না পারে। এরপর তিনি ওই বাড়ির 4 কোণায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কিছু পড়া শুরু করলেন। সম্পূর্ণ বাড়িটিকে তিনি একটি আধ্যাত্মিক সুরক্ষা বলয়ে আবদ্ধ করে ফেললেন। এরপর শাহ সাহেব ডান পা আগে দিয়ে বাড়ির সীমানায় প্রবেশ করলেন। তিনি বাড়ির উঠোনের ঠিক মাঝখানে মাটির ভেতরে একটি লোহার পেরেক পুঁতে দিলেন এবং গম্ভীর স্বরে বললেন, এই পোলা এখন থেকে আর কোথাও যেতে পারব না। শাহ সাহেব উঠোনে একটি সুরক্ষা বলয় তৈরি করে পরিবারের সবাইকে তার ভেতরে বসালেন। তিনি ওনার পড়া চালিয়ে যেতে লাগলেন, ঠিক 15 মিনিট পর ছাদে সিঁড়ি বেয়ে নাসির নিচে নেমে এলেন। ওনার হাঁটার ভঙ্গি ছিল অদ্ভুত, যেন কেউ ওনাকে জোর করে নিচে নামিয়ে আনছে। তিনি এসে শাহ সাহেবের ঠিক সামনে মাটিতে বসে পড়লেন। ওনার চোখ দিয়ে তখন পানি পড়ছিল। তিনি হঠাৎ কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন, আমাকে ওনার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না, আমি ওনার কাছ থেকে দূরে যেতে চাই না। আমি জানি আপনি অনেক বড় আলেম, আপনি ওনাকে আমার কাছ থেকে আলাদা করে দেবেন, কিন্তু উনি আমাকে অনেক ভালোবাসেন। উনি আমাকে হাওয়ায় উড়িয়ে অনেক দূর দূরান্তে নিয়ে যায়, আমাকে আলাদা করবেন না। শাহ সাহেব ওনাকে থামালেন না, ওনাকে বলতে দিলেন। নাসির ঘোরের মধ্যে অনেক কথাই বলতে লাগলো, তিনি কোন কোন দেশে গেছেন, কি কি করেছেন, কি কি দেখেছেন, সব প্রলাপের মতো বকতে লাগলেন। আসলে তিনি তখন নিজের নিয়ন্ত্রণে ছিলেন না। ওই নারী সত্ত্বের মুখ দিয়ে এই কথাগুলো বলাচ্ছিলেন যেন শাহ সাহেব মায়ে করে ওনাদের ছেড়ে দেন। কিন্তু শাহ সাহেব কঠোর হলেন, তিনি ওনার পড়ার জোরদার করলেন। ঠিক তখনই ভর দুপুরে সম্পূর্ণ বাড়ির পরিবেশ হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। উপস্থিত সবাই স্পষ্ট বুঝতে পেলেন ছাদের উপরে রাখা নাসিরের ভারী কাঠের খাটটিকে অত্যন্ত আক্রোশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। খাটের পায়ার খসখসানির বিকট শব্দে সবার কলিজা কেঁপে উঠল। নাসির হঠাৎ বসা থেকে লাফিয়ে উঠে ছাদের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করলেন। শাহ সাহেব সাথে সাথে আরেকটি লোহার পেরেক মাটিতে পুঁতে দিলেন। নাসির যেন অদৃশ্য কোন দেয়ালে ধাক্কা খেয়ে ছিটকে আবার আগের জায়গায় এসে বসে পড়লেন। শাহ সাহেব ওনার পড়া চালিয়ে গেলেন। এবার ছাদের উপর থেকে এক অশরীরী গগন বিদারী আর্তনাদ ভেসে এল। কোন নারীর তীক্ষ্ণ এবং করুণ কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে কেউ অত্যন্ত যন্ত্রণায় চিৎকার করছে। কণ্ঠস্বরটি এতটাই ভয়াবহ ছিল যে নিচে বসে থাকা পরিবারের লোকজনের মনে হচ্ছিল ওনাদের কানের পর্দা ফেটে যাবে। নারী কণ্ঠটি বারবার ডাকছিল, কিন্তু কি বলছিল তা মানবীয় ভাষায় বোঝা যাচ্ছিল না। নাসির আবারও ছটফট করে উঠে দাঁড়ালেন। তিনি দুই হাত দিয়ে নিজের কান চেপে ধরে চিৎকার করতে লাগলেন। শাহ সাহেব দ্রুত তৃতীয় পেরেকটি মাটিতে পুঁতে দিলেন। এবার নাসির সজোরে মাটিতে আঘাত পড়লেন এবং আছড়ে পড়লেন। তিনি মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন এবং উন্মাদের মতো চিৎকার করে বলতে লাগলেন, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, উনি অত্যন্ত ভয়ঙ্কর, উনি আমাকে মেরে ফেলবেন, উনি আমাকে এমন ভয় দেখাচ্ছেন যে আমি আপনাদের বোঝাতে পারবো না, আমাকে বাঁচান আপনারা। শাহ সাহেব বুঝতে পারলেন সত্যি এখন তার আসল এবং ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। তিনি সম্পূর্ণ শক্তি দিয়ে পড়া শেষ করলেন এবং নাসিরের চারদিকে চূড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করলেন। সর্বমোট 11টি পেরে তিনি মাটিতে পুঁতে দিলেন। এরপর শাহ সাহেব ওনাকে গোসল করার জন্য একটি বিশেষ পানি এবং তাবিজ দিলেন। তিনি নির্দেশ দিলেন নাসির বাথরুম থেকে ভালোভাবে পরিষ্কার হয়ে নতুন কাপড় পরে আসেন। নাসির গোসল করে আসার পর শাহ সাহেব ওনার গলায় একটি শক্তিশালী তাবিজ পরিয়ে দিলেন। মাগরিবের আজান পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে বলা হল। অন্ধকার নেমে আসার পর শাহ সাহেব নিজে ছাদে গেলেন। তিনি সম্পূর্ণ ছাদে এবং পাশের ওই খালি প্লটে স্থায়ী সুরক্ষা তৈরি করলেন। এরপর নিচে নেমে তিনি পরিবারের সবাইকে কঠোর নির্দেশ দিলেন, আগামী 11 দিন কেউ ছাদে যাবেন না, এই ছেলেও যাবে না। যদি ছাদ থেকে কোনো জিনিস ভাঙার বিকট শব্দ পান তবে বুঝবেন ওই সত্তা স্থিরতর ওই জায়গা ছেড়ে চলে গেছে। আর যদি 11 দিনের মধ্যে কোনো শব্দ না পান তবে বুঝতে হবে আমল আবার করতে হবে। তিনি বাড়ির নিচের অংশেও কিছু তাবিজ পুঁতে দিলেন যেন ওই সত্তা কোনোভাবেই নিচে নামতে না পারে। এই বলে শাহ সাহেব ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের আস্তানায় ফিরে গেলেন। রহমতুল্লাহ এবং ওনার পরিবার চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে লাগলেন। প্রতিটি মুহূর্ত ওনাদের কাছে বছরের মতো মনে হচ্ছিল। রাতের বেলা চারদিক নিস্তব্ধ হয়ে গেলে ওনারা ভয়ে জড়সড় হয়ে থাকতেন। ঠিক 2 দিন পর নাসির ওনার মা বাবাকে সাথে নিয়ে শাহ সাহেবের আস্তানায় আবার উপস্থিত হলেন। নাসিরের চেহারায় আগে সেই ভয় বা শূন্যতা নেই, তিনি এখন সম্পূর্ণ স্বাভাবিক। তিনি নিজে এসে শাহ সাহেবকে সম্মান জানিয়ে ধন্যবাদ দিলেন। তিনি জানালেন তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। তিনি শাহ সাহেবকে বললেন, হুজুর এই জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল, উনি আমাকে যে জায়গায় নিয়ে যেত সেটা ছিল এক অকল্পনীয় ভীতিকর স্থান, আমি ওনার সাথে শূন্যে ভাসতে ভাসতে সেইখানে পৌঁছেতাম। উনি যখন আমারে ফিরাই দিতেন তখন আমার কিছুই মনে থাকত না, কিন্তু আমার মনে সবসময় একটা চরম আতঙ্ক বিরাজ করত। আপনি হুজুর আমার নতুন একটা জীবন দিচ্ছেন, আল্লাহ আপনার এই ফেরেশতা হিসেবে আমার লাইফে পাঠাইছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শাহ সাহেব রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন, ছাদের কি অবস্থা আপনার, কোন শব্দ পাইছিলেন কি? রহমতুল্লাহ স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বললেন, হুজুর কাল রাইতে আড়াইটার দিকে ছাদ থেকে এমন এক বিকট শব্দ এলো যেন বিশাল ভারী কোন পাথরের ছাই ছাদের উপর আশ্রয় পড়ছে। আমরা ভয় রাতে কেউ এটা দেখি নাই। আজ সকালে যখন ছাদে গেলাম দেখলাম নাসির যে ভারী খাটের মানে উঠায় ঘুমাইত সেই খাটটা সম্পূর্ণ টুকরো হয়ে ভেঙে পড়ে রয়েছে। খাটের কাঠগুলো এমন ভাবে শূন্য বিশূর্ণ হয়ে আছে যেন খুব আক্রোশে সেটাকে কেউ গুড়ায় দিছে। শাহ সাহেব শান্ত কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, এই অশুভ সত্তা চিরতরে এই জায়গা এবং আপনাদের ছেলেকে ছেড়ে চলে গেছে। ওনার কোনো অধিকার এই ছেলের উপরে নেই। তবে আপনারা আর দেরি করবেন না, আগামী আড়াই মাসের মধ্যে অবশ্যই নাসিরের বিয়ের ব্যবস্থা করুন, ওনাকে আর কখনো একা থাকতে দিবেন না। এরপর ওনারা শাহ সাহেবের কাছ থেকে চির বিদায় নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত মনে নিজেদের গ্রামে ফিরে গেলেন। এই ঘটনা বর্ণনা করার পর আসলাম নানা বলেছিলেন, এই পৃথিবীতে আমরা যা দেখি তার বাইরে অনেক কিছু আছে। একা একা নির্জনে সময় কাটানো কিংবা রাতের অন্ধকারে খোলা জায়গায় অপরিষ্কার অবস্থায় থাকা কখনোই উচিত নয়, কারণ আমাদের অগোচরী অন্ধকার জগতের অধিবাসীরা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। ওনারা সুযোগের অপেক্ষায় থাকেন, তাই সর্বদা নিজেকে পবিত্র রাখা এবং স্রষ্টার কাছে আশ্রয় প্রার্থনা করাই আমাদের একমাত্র লক্ষ্য। কারণ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহরই একমাত্র ক্ষমতা আমাদেরকে রক্ষা করার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই ছিল আজকে আপনাদের জন্য কালেক্ট করা আমার ঘটনা। প্রিয় লিসেনার্স, যদি ভালো লেগে থাকে সকলকে ধন্যবাদ এবং সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যদি ভালো না লাগে তবে আমাকে বলতে পারেন আমি কেমন ঘটনা আপনাদের জন্য আনতে পারি। আসলাম নানার ঘটনাগুলো আপনারা পছন্দ করছেন বিধায় আমি একে একে ওনার ঘটনাগুলো নিয়ে আসছি। আপনারা যদি আরো শুনতে চান আসলাম নানার ঘটনা অবশ্যই আমাকে বলবেন, আমি আমার সুবিধা মতো সময়ে বেস্ট ঘটনাগুলো আপনাদের জন্য প্রচার করার চেষ্টা করব। রাসেল ভাইকে ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি সিলেক্ট করার জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নেব, তবে যাবার আগে বলতে চাই আবারও ফিরে আসব নতুন কোন সপ্তাহে নতুন কোন ঘটনা বা অডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ওয়ান এন্ড অনলি ভূত.com শুনতে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, এটি আমার ফার্স্ট অডিও ক্লিপ, এর আগে আমি কোনো অডিও ক্লিপ পাঠাইনি। আসলে আমি ঘটনাটি আমার সাথে রিসেন্ট ঘটেছে সেটা আমি শেয়ার করছি, মানে আজ রাতে। ঘটনাটি ঘটেছে প্রায় রাত বললে ভুল হবে, সকাল ছটা সাতটার সময়, মানে ঘট শুরু হয়েছে রাত থেকে। আমি জয়পুর সরকারি কলেজে পড়ি, আমি এখানে একটি হোস্টেলে থাকি। রাতে পড়া শেষ করে আমি লাইট অফ করে ঘুমাইতে গেছি প্রায় এগারোটার সময়। আমার রুমটা দুইটা সিটের, বাট রুমমেটটা নাই, চলে গেছে, তিন চার দিন হচ্ছে। আমি একাই থাকি এই রুমে এখন। রাতে আমার একটা ডেইলি অভ্যাস হচ্ছে, একটা দুইটা না হলেও ভূত এফএম অথবা ভূত ডট কম এর গল্প শুনতেই হবে। তো প্রায় 11-12 পর্যন্ত ভূত ডট কম এর একটা ঘটনা শোনার পর আমি ঘুমাইতে গেছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কোনোভাবে কাল ফজরের নামাজের সময় জায়গা পাই। প্রচুর ঠান্ডা থাকে, আমি ঠান্ডার মধ্যেও নামাজ পড়ি, বাট কালকে কোনো একটা আলসেমির কারণে আমি আর নামাজ পড়িনি। নামাজ না পড়ে আমি 5:30 সময়ে মানে উঠেছি। উঠে ওয়াশরুম থেকে এসে আমার কেন জানি না, আমার ঠিক মনে নাই যে আমি মশারি উঠে শুয়ে পড়েছি নাকি মশার ওইরকমই ছিল। তো আমি যখন ঘুমিয়ে পড়েছি, কিছুক্ষণ পর দেখছি আমার রুমের ভেতরে আমার রুমমেট এসেছে, মানে যে চলে গেছে আর কি। তো সে এসে তার বেডে কোনো তোষক বালিশ নেই, তো সে এসে মেঝেতে শুয়েছে, একটা বস্তার ভেতরে ঢুকেছে, নিচে একটা বস্তা পেরেছে চটের মতো, আর ওপরে একটা বস্তার ভেতরে ঢুকে সে শুয়ে আছে। আমি উঠে দেখে বলতেছি যে মিরাজুল, এটা একটা ছদ্মনাম, আমি মেয়ের নাম ব্যবহার করি নাই, তুমি এখানে শুয়ে আছো, মানে এদিকে আমার মানে একদমই খেয়াল নাই যে আমার রুমমেট ম্যাচ ছেড়ে দিয়ে চলে গেছে, আমি এখন এই রুমে একাই থাকি, আর আমার রুমমেট ঘরের ভেতরে আসবে বা কি করে, আমার রুমের তো দরজা লক করে দেওয়া, তুমি এখানে শুয়ে আছো মানে যাও বেডে গিয়ে শুয়ে, বলতেছে না 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 আমি এখানেই শুয়ে থাকবো, বেড়ে যাব না। তো আমি বললাম যে না বেডে যাবে না কেন, তুমি নিচে শুয়ে আছো মানে এখন তো প্রচুর ঠান্ডা। তো আমি আসলে সেভাবে ঠিক কেয়ার করিনি, তো আমি বললাম যে যদি তোমার তোষক বালিশের কিছু না থাকে, আমার এক্সট্রা চাদর আর একটা কাঁথা আছে, তুমি না হয়তো সেটা বেডে পারো, পেডে তার উপরে ঘুমাও, তো মেঝেতে এটা কিরকম, সে বললো না না। এরপর ঠিক মনে হয় আমি কিছুক্ষণ ঘুমাইছি কি ঘুমাই নাই কি এগুলোই কি ঘুমের ভেতরে ঘুরতেছে আমি ঠিক বলতে পারতেছি না। কিছুক্ষণ পর আমি দেখি সে আর রুমে নাই, মানে এসব ঘটতেছে আমার একদমই খেয়াল নাই যে সে ম্যাচ ছেড়ে দিয়ে চলে গেছে অথবা আমি রুমের দরজা লক করে আছি। আর ওই সকাল 5-6 সময় আমার রুমমেট আবার কেন ব্যাক আসবে, ঘরের ভেতরে মানে কালো একটা আপসা কিছু একটা মানে ইনভিজিবল কিছু একটা ফেস করতেছিলাম। তো আমি দেখলাম কি আমি দু একটা হালকা পাতলা দোয়া দরুদ পড়ছিলাম, ঠিক শিওর বুঝতে পারছিলাম না বিষয়টা আসলে কি। তো আস্তে আস্তে ভয় লাগা শুরু হয়, সে আমাকে হুমকি ধামকি দিতে শুরু করে, বাট কি হুমকি দিচ্ছে আমি এখন সেটা একদমই মনে করতে পারতেছি না। তো আমার একটু ভয় লাগে। তো এর কিছুক্ষণ আগে মানে যখন আমার রুমমেটকে আমি আর দেখতেছি না, সে সময় আমি ফোন সময় দেখলাম, সময় 7:16 বেজে গেছে, 7:16-15 মতো। আমি সে সময় জানলাটা খুলে দিলাম, জানলা খুলে দিয়ে দেখি চারিদিকে আলো এখন মোটামুটি দেখা যাচ্ছে, যদিও শীতকাল প্রায় অন্ধকারের মতোই থাকে। এই কিছুক্ষণ পর জলে আচ্ছা কালো বিষয়টা যখন আমাকে হুমকি ধামকি দিতে শুরু করে আমার মানে প্রচুর ভয় লাগে। তো তখন আমি উঠে যাই, উঠে ওঠার পর মানে এত প্রচুর ভালোবাসার আমি মানে জানলা খুলি, জানলা খুলে দেখি চারিদিকে অন্ধকার। তো এটা আমি ভাবলাম যে এই কিছুক্ষণ আগে আমি দেখলাম চারিদিকে আলো, এখন চারিদিকে অন্ধকার, মানে আমি ভয় পেয়ে এসে তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে ফোনের সময় দেখি, ফোনের সময় প্রায় 30 মিনিটের মতো রিভার্স হয়ে গেছে। এটা দেখে আমি একেবারে অবাক হয়ে যাই যে 30 মিনিট সময় পেছনে চলে গেল কিভাবে। আমি বেড থেকে উঠে তখন আর ওই কালো আবছা অবাককার ফিল করতেছি না, রুম পুরো অন্ধকার। আমার টেবিলে হাত দিয়ে আমার টেবিল ক্লকে আমি সময়টা দেখতে চাচ্ছিলাম, যে ফোনের সময় হয়তো সমস্যা, মানে খুব ভয় কাজ করছিলাম, খুব ভয়ের ভেতরে টেবিল ক্লকের সময় দেখতে চাচ্ছিলাম। আমার এটাও খেয়াল নাই যে আমার টেবিল ক্লকটা আমার বাসায়, ওটা আমার বাসাতেই থাকে বেডের পাশে, অথচ আমি হোস্টেলে এসে আমার টেবিলে হাত দিয়েছি এবং হাতে টেবিল ক্লক পেয়েছি এবং পেছনে একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে আলো দেখা যায় এবং টাইমটা ঠিকভাবে দেখা যায়। আমি সময় দেখলাম 6টা। আমি অবাক হয়ে গেলাম যে সময় আরো 15 মিনিট কিভাবে পিছিয়ে গেল। তারপর আমি আবার ওখানে ক্লিক করলাম, আলো জ্বলেছে, দেখলাম যে 5:55। আবার আমি সময় দেখলাম, দেখলাম 5:50। মানে আমি সময় দেখতেছি আর প্রত্যেকবার দেখাতে 5 মিনিট করে সময় কমে যাচ্ছে। আমি এরপর মানে প্রচুর ভয় পাই যে কি হচ্ছে এটা। আমি আবার ফোন হাতে নিই, ফোন হাতে নিয়ে ফোন চালু করে দেখি সময় 15 মিনিট রিভার্স হয়ে গেছে। তো সময় পেছনের দিকে এভাবে কিভাবে যাচ্ছে আমি খুবই অবাক হয়ে যাই। তখন দেখি ঘরের ভিতরে কালো অবয়বটাও নেই। আমার কেন জানি না এই সময়ে আমার সাথে কি ঘটে যাচ্ছে আমার কিছুই মনে নেই, জাস্ট একটু ভয় লাগতেছে আর কিছু না। আমার এটাও মনে নেই যে এই সময় আমার সাথে কি হয়েছে। তো তখন আমি কি করি, দরজা খুলি, দরজা খুলে এসে ঘুমায় পড়ি। তো এরপর ঠিক আমার মনে নাই কি হয়েছে, তা আমি খুবই চোখ খোলার চেষ্টা করি প্রায় 9টার সময়, 9টারও কিছুটা আগে আগে আর কি। আমার চোখ মেলে, চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে, আমার জানলাটা খোলা। তো আমি তখন এসব আমার কোনো কথাই আর মনে নেই, আমার জাস্ট মনে আছে তাড়াতাড়ি রেডি হতে হবে, ব্রাশ করতে হবে আর পড়তে বসতে হবে। এখন এই যে কিছু হয়েছে, মানে কিছুক্ষণ আগে, 1.5 ঘন্টা আগে, আমার কিছুই আসলে মনে নাই। তো আমি দরজা যখন খুলতে যাই তখন দেখি যে দরজাটা খোলা। তখন আমি নিজেও কনফিউজ হয়ে যাই যে আসলে দরজাটা খোলা কিসের জন্য। তো রাসেল ভাই, যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে দরজাটা খোলা কেন? আর যদি স্বপ্ন নাই হয় তাহলে আমার মানে কিছুই মনে নাই কেন? এটা আসলে আমি এখন পর্যন্ত কনফিউজ যে সেটা আসলে আজকে আমার সাথে কি ঘটল। তো ধন্যবাদ রাসেল ভাই, আমার কাছে আর 2-1টি ঘটনা আছে, চাইলে পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ।
Juju Asche, you are not alone.
আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
Not alone.
You could take it, baby. You could take it.
You will never be. Put.com. The fear returns with Russell.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেননি তারা চলে যান www.bhuti.com.bd এবং সেখানে অনেক কন্টেন্ট পাবেন, ঠিক একইভাবে পেয়ে যাবেন অন্য ভুবন। আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি প্রায় বিগত 8-9 বছর হলো আমি আপনার ভূতের গান শুনি। আমি আজ পর্যন্ত কোনদিন ঘটনা পাঠাইনি, এর আগে 2-3 দিন এসে ইমেল করছিলাম কিন্তু হয়তো আপনি পাননি। কিন্তু এখন আমি আমার একটা নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে চাই, আমার নিজে প্রমাণ এবং নিজের সাথে ঘটে যাওয়া। আমার বাড়ি হচ্ছে শেরপুর থানা বগুড়া জেলা। তো ঘটনা হচ্ছে আমার খালুর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি চাই যে এটা আপনি পড়ে শোনান। আমি আপনাকে ঘটনা বলছি, কিন্তু আমি চাই যে আপনার মুখ দিয়ে আপনি পড়ে শোনান। হ্যাঁ, আপনারা তো জানেন শেরপুর ধুনট এলাকায় একটা স্থান আছে, স্থানটির নাম হচ্ছে মেঘাই ঘাট। এটা প্রায় পুরো বাংলাদেশে পরিচিত একটি স্থানের নাম এবং লোকটি খুব প্রিয় পর্যটন কেন্দ্র এবং এখানে সারাদিন বছরই মানুষ আসে। যমুনা নদীর পাশে, যেটা যমুনা নদীর ঘাটের নামই মেঘাই ঘাট। তো মেঘাই ঘাটের পাশের এলাকাগুলো প্রায় আপনি একদম গ্রামের মতো। এই ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় এই 7-6 বছর আগের ঘটনা। আমার খালু, সে হচ্ছে পেশায় একজন কাঠমিস্ত্রি। তো তার একটা সমস্যা হয়, এরকম সমস্যার সম্মুখীন প্রায় লোকই হয়েছে, যেরকম যে ধাতু ভাঙ্গা বা সবসময় সুগার পাস হওয়া, এগুলো হলে শরীরটা একটু মানুষের নাপাকি থাকে। নাপাকি থাকার কারণে সে আপনার বাসায় শীতের ভিতরে, এখন যেরকম শীত এরকম শীতের ভিতরে সে তার বাসায় তার ভগ্নিপতি তার আত্মীয় স্বজন সবাইকে পিঠের দাওয়াত দেয়। আমাদের আপনারা তো জানেনই আমাদের এখানে গ্রাম অঞ্চলে শীতের দিনে পিঠার দাওয়াতটা একটু চলে বেশি, যেরকম ভাবাই পিঠা, চিতুই পিঠা, দুধ পিঠা, এগুলোর চলে আর কি। ভাই, আমি একটু বুঝে বলতে পারতেছি না, মানে প্রথম প্রথম স্টোরি তো আমার কাছে একটু মানে অড লাগতেছে ভাই। আপনি একটু বুঝে একটু বলেন ভাই, প্লিজ ভাই, আমি আপনাকে অনুরোধ করলাম। তো আমার খালু যেহেতু সে অসুস্থ, তার বাসাটা হচ্ছে কেমন, মানে চার দুই তিনটা বাসা মিলে একটা একটা জায়গায় বাসা, এবং তার বাসার চতুর সাইডটা হচ্ছে আপনি বাঁধঝাড়, এবং বাঁধঝাড়ের নিচে দুই তিনটা পুকুর আছে এবং বাড়ির আশেপাশে বিশাল বিশাল গাছ, এবং তাদের বাসায় টয়লেট করতে গেলে মানে বাঁধঝাড়ের নিচে যেতে হয়। তো যেহেতু আমার খালুর শরীরটা খারাপ, সে করে কি শীতের দিনের গ্রাম বাংলায় তো অনেক সভার আয়োজন করা হয়, বিরাট মাহফিলের ইসলামিক জলসার আয়োজন করা হয়, সে করে কি তার বোনটাকে নিয়ে, তার বোনের জামাইকে নিয়ে সে যায়, চলে যায় হচ্ছে আপনার সভা শুনতে। তো সেখানে যায়, যাওয়ার পর প্রায় 12-1 দিকে সে বাসায় আসে। তো বাসায় ঢুকার আগে সে ভাবে যে এই র্যাক করে প্রায় 12টা পার হয়ে গেছে, এখন তো টয়লেটে যাবো না, টয়লেট হচ্ছে বাসগাছের নিচে, তো সে যায় না। সে করে কি তার ঘরের পাশে বিশাল এক শিমুল গাছ, তো শিমুল গাছের নিচে সে করে প্রসাব করে। প্রসাব করে মানে শীতের দিন তো একটু শীত, টয়লেটে যেতে একটু ঈদ লাগে, তো প্রসাব করে ওইভাবে সে ঘরে চলে ঘুমায়। এখন প্রায় 12টা পার হয়ে গেছে, ঘরে যায় আপনার শোনার পরে শরীরটা একটু ক্লান্ত, তার যে সমস্যা তার অসুখ, শরীর একটু খারাপ, সেজন্য সে শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে যায়। এবং বাড়িতে লোকজন বেশি, সবাই বৌজি, সবাই সারাদিন পিঠা বানাইছে, সবাই একটু কাজ করছে, রান্না বান্না করা হয়েছে, সবাই একটু ঘুমাইছে। তো আমার খালু যেহেতু সে সবাই জানে যে তার একটু শরীর খারাপ, তাই আমার খালুকে সবাই বলে তুমি বিছানায় থাকো, আমরা নিচে থাকি। এবং আমার খালু নিচে থাকে, তার যে সাথে যে তার দুলাভাই সভা শুনতে গেছিল সে তার খাটের নিচে বিছনা পারে শুয়ে পড়ে, এবং আরো দুই তিনজন মহিলা আছে, যেরকম আমার খালা আছে, আমার আর এক খালা আছে, এরকম চারজন তারা একই ঘরে ঘুমায়। তা আমার খালুর রুমটা হচ্ছে আপনার টিনের বাংলা ঘর বলে আমাদের এখানে, সে কাঠমিস্ত্রি হয়, তার ঘরটা অনেক মজবুত। তা প্রায় আপনি 3:30-3:30 দিকে হঠাৎ করে এক বিকট শব্দ, মানে ধন্না, মানে যা বলে কি বাংলা ঘরে একটা ধন্নার মতো, মানে টিনের সাথে একটা তক্তার মতো পাটাতন থাকে কয়েকটা প্রত্যেকটা ঘরে। তো সে তার উপর থেকে কিছু একটা জিনিস মানে আপনার মানে বুঝতে পারে না, সবাই ভাবে যে অনেক বিশাল কিছু, মানে কাঠের টেবিলের উপর পড়লে যেরকম শব্দ ওরকম, তো এই শব্দটা কেউ শুনতে পারে না, শুধু আমার খালুই শুনতে পারে। এখন আমার খালু স্বপ্নে দেখতেছে যে বিশাল বড় একটা দেহি, মানে মানব দেহির মানবের মতোই, মানুষের মতোই বিশাল কিছু একটা আপনি আমার খালুর পা ধরে টানতেছে আর বলতেছে, আলিম চল, আলিম চল, তোকে আমি নিয়ে যাব, তুই আমার নাপাক করে দিলি কেন, তোমাকে নাপাক করে দিলি কেন, কুত্তার বাচ্চা তোরে আমি আজকে তো আজকে নিয়ে যাব, এইভাবে মানে বকাবকি করতেছে, নিয়ে আরো অকথ্য ভাষায় গালাগালি করতেছে যে তুই আমার এটা করলি ওটা করলি, তো খামু তার বেটা করে খামু সবকিছু খামু এরকম। তো আমার খালু বাম পা ধরছে, ঠিক আছে বাম পা ধরছে। তো আমার খালুর যে দুলা ভাই যে নিচে শুয়েছে, সে হঠাৎ করে প্রস্রাব করার জন্য মানে বাইরে বের হবে। সে বের হয়ে দেখে যে বিশাল এক মানব দেহির মতো, মানে না বোঝা যাচ্ছে পুরুষ না বোঝা যাচ্ছে মহিলা, গায়ে লোম যুক্ত এবং মাথা সিঁদুরের মতো কিছু, ঠিক আছে মাথা সিঁদুরের মতো বোঝা যাচ্ছে না, কিন্তু পুরুষ মানুষ আকৃতি বোঝা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না হচ্ছে আপনার মানে পুরুষ মহিলা এরকম না, বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু একটু গায়ে লোম যুক্ত কালো কুচকুচে, হাত পা সবই বোঝা যাচ্ছে, মুখের আকৃতি বোঝা যাচ্ছে। মানে সেই দেখার পরে এমন একটা চিৎকার দেয়, সেই চিৎকারে পুরো বাড়ি জেগে ওঠে, পুরো বাড়ি জেগে ওঠে এবং সে দেখে, নিজে দেখে যে ওর ওই দেহি তার দিকে একবার তাকাইছে, তাকানোর পরে তার চোখ খালি মানে জলজল করতেছে, আর বুকের মাঝখানটায় হচ্ছে আপনার ফাঁকা, মানে মাংস খুবলে নিলে যেরকম বা মাংস পচে গেলে যেরকম সেরকম এরকম বুকের বা পাশে, তারপর মুখের সাইড দিয়ে এরকম, আর মাথা হচ্ছে সিঁদুর দেওয়া। সে এমন দৃশ্য, ভয়ানক দৃশ্য দেখার পরে সে বিগত প্রায় দুই মাস সে পাগলের মতো ছিল। এবং পরবর্তীতে মানে কবিরাজের বাসায় যাওয়া হলে কবিরাজ বলে যে এটা হচ্ছে তোমাদের শিমুল গাছে যে তোমার স্বামী অমুক দিন অমুক সময় প্রসাব করছিল, এবং প্রসাব করার কারণেই তার যে নাপাকটা শরীরটা নাপাকি হয়ে গেছে, নাপাকি হওয়ার কারণে সে মানে নিতে পারেনি, তোমাকে নিয়ে যেত এবং তোমার নিয়ে গেলে তোমাক ওই বাঁশ গাছের নিচে নিয়ে যেত, নিয়ে যেতে তোমাকে হয়তো পুকুরের ভিতরে খুশি রাখে রেখে দিত। এর পরবর্তীতে তার পরবর্তীতে তাকে কবিরাজ যায়, কবিরাজ বলে যে হচ্ছে গেছে আমাকে, কবিরাজ তাকে হাজির করে ওই মানে আমাদের বাংলা ভাষায় যাকে বলা হয় জোনাট, ওই জোনাটটাকে সে হাজির করে, হাজির করে এবং সে বলে যে না আমি ওকে ছাড়বো না, আমি ও এর আগেও আমার ওই গাছের নিচে কুরবানি দিছে, কুরবানির রক্ত ভরাইছে, কুরবানির হাত দিয়ে ওই গাছের সাথে রাখছে, তখন আমি কিছু করি না, এখন আবার ওই নাপাক শরীর আমার উপরে নাপাকি ঢালছে, আমি তো ছাড়বোই না কোনোভাবেই না, এইভাবে এই না ওই না। পরে কবিরাজ তো ওকে খুব ভয় দেখাইছে, তখন মারবো এটা করবো, তখন বোতল বন্দি করবো, হাজার বছরও তুই মুক্তি পাবি না, তুই কি করবি। ওটা শুধু একটাই কথা, হাজার বছর আর আর কোটি বছর বুঝে না, এরা আমাকে অনেক অত্যাচার করছে, আমি এদের শেষ দেখেই ছাড়বো না, এইভাবে মানে না মানে না মানে না, কয় হাজার বছর পরও এর যদি একটা বংশ ধরো আমি পাই তাকেও আমি বেঁচে রাখবো না। তার হচ্ছে কথাই যে সে তাকে নির্বংশ করে ছাড়বে, তার এত রাগ এবং খালি কিছুক্ষণ পর পর এত গর্জন, মানে সেদিন ছিল শনিবার, যেদিনে তাকে হাতির করে সেদিন ছিল শনিবার, সে কোনোভাবেই মানে না, কোনোভাবেই মানে না। সেদিন তো কবিরাজ নিজেও এতটা রাগ, এতটা ক্ষিপ্র, এতটা এই কিভাবে হতে পারে, কিভাবে একটা ছায়ামূর্তি, কিভাবে একটা অশরীরী এতটা ক্ষিপ্র হতে পারে। কবিরাজ সে নিজে নত স্বীকার করে সে চলে যায়। পরে আমরা অনেক খোঁজ খবর নিই, খোঁজ খবর নিতে নিতেই প্রায় পাঁচ ছয় দিন আরো পার হয়ে যায়, পরে শনিবার পরে আর এক শনিবার, আট দিন পর, প্রায় আট দিন পরে আমরা একটা শেরপুর থানার পাশে এক কবিরাজের সন্ধান পাই। কিন্তু এই আট দিনের ভিতরেই আমাদের সাথে ঘটে যায় অতি প্রাকৃতিক কিছু ঘটনা, তার কিছু উদাহরণ আমি দিচ্ছি। যেমন আমার খালু সন্ধ্যার পরে বাসা থেকে রুম থেকে বেরোলেই ওই শরীরটাকে দেখত, টয়লেটে যেতে পারত না, খাওয়া দাওয়া করতে ভয় করত, মনে হয় যে তার পাশে ওই অশরীরেরা দেরে আছে, কখন যে তাকে পিছন থেকে ঠেবলে ধরবো, এবং অনেক ঘটনা ঘটছে এবং বাড়ির লোক নিজেরা দেখছে, বাড়ির চালের উপরে সন্ধ্যার পর কা কা সব খালি কা কা। এবং অনেক সময় এমনও হয়েছে আপনার মঙ্গলবারে মানে যে শনিবারে সে প্রসাব করছে তার পরের মঙ্গলবারে এমন এক ঘটনা ঘটছে রাতে, যে সন্ধ্যা মানে ওদিকে আবার হয় কি মানে আসরের আমাদের এই জায়গায় ধরেন সন্ধ্যা হওয়ারও দশ বিশ মিনিট আগে ওই গ্রামে গাছপালা বেশি, মানে অন্ধকারটা একটু আগেই নামে। মঙ্গলবারে হয়েছে কি আপনি মানে মাগরিবের আজান দিছে, তাওয়ার পর একটু মানে কালো কালো একটু অন্ধকার থাকে না, মানে রাত হয় নাই আবার সন্ধ্যা লাগা লাগছে কিন্তু রাত হয় নাই, এরকম একটা ভাব আছে না। ওই সময়টাতে বাড়ির ভিতরে প্রচুর ঢেল, প্রচুর ঢেল মানে প্রচুর ঢেল, বাড়ির ভিতরের লোকজন বুঝতেছে যে ঢেল পড়তেছে কিন্তু কে কিছু দেখতেছে না, কিন্তু বুঝতেছে যে প্রচুর ঢেল, মানে এত ঢেল যে মানুষ এখন মানে এই ঢেল যদি একবার যদি মানুষের লাগে তো মানুষ বিশাল বিশাল ঢেল। পরে আমার খালুর চাচাতো ভাইয়েরা নিজের ভাইয়েরা চার পাঁচজন মিলে যায়, যাওয়ার পরেও দেখে বাড়ির চতুর্মুরাদ যা চেক করে কিন্তু না কিছুই না কিছুই না, এরকম সেদিন সারা রাত যাদের সাথে এরকম ঘটনা ঘটছে। এই ছিল আমার ঘটনা। এবং হ্যাঁ আমি একটু জিনিস বাদ দিলাম, সেটা হচ্ছে ভাই পরবর্তীতে আমাদের পরের শনিবারে আমাদের শেরপুর থেকে এক বড় কবিরাজ নিয়ে যাওয়া হয়, সে অনেক কিছু করার পরে এই অশরীরটাকে বোতলবন্দি করতে এক পর্যায়ে বোতলবন্দি করে, কিন্তু বোতলবন্দি করার আগে সে একটা গরুর দাবি করছিল যে আমাকে একটু গরু দিতে হবে, কিন্তু সে কবিরাজ বলে না তাদের এমন সামর্থ্য নাই। পরে সে বলে যে একটা ছাগল দিব, এই ছাগলে যদি তুই রাজি হতে না তার কথা না আমি রাজি হব না, আমাকে গরুই দিতে হবে। এই এক কথায় দুই কথায় ছাগলের ছাগল দিতে চাই, ছাগলও নেয় না। পরে তার পরবর্তীতে সে বলে যে আমার ওই গাছে আমাকে এক মন দুধ দিতে হবে, এক মন দুধ দিয়ে ওই গাছের গোড়া ধুয়ে দিতে হবে, এবং ওই জায়গায় সিঁদুর পয়সা রূপার পয়সা সিঁদুর এবং তুলসী পাতা দিয়ে সাত দিন এক টানা ধুয়ে দিতে হবে, এবং এক মন যে দুধ, এক মন দুধ সাত দিনে আমার প্রয়োগ করতে হবে, এবং দুধ হতে হবে নির্ভেজাল। এই ছিল ফেমন ঘটনা। এবং সাত দিন করার পর আস্তে আস্তে আমার খালু সুস্থ হয়, কিন্তু এখনো মাঝে মধ্যে তার অনেক সমস্যা দেখা দেয়, যেরকম সন্ধ্যা হলে ঘাড় খিচে আসা, তারপর সন্ধ্যা হলে তার চোখে মুখে ঝাপসা দেখা, এরকম অনেক এখনো দেখে।
ওয়েলকাম ব্যাক দুই মিলিয়নের বিশাল পরিবারে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি ভালো লেগেছে আমাদের আজকের এই এপিসোডটি। বুঝতেই পারছেন বিদায় নিতে হবে, ফিরে আসবো ইনশাল্লাহ আবার খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।